exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটস। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আজকে যে আমার সঙ্গে গেস্ট রয়েছে তার সঙ্গে পরিচিত হব। আর এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি যে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলি 09611904904। চলুন আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, নামটা একটু বলুন।
পাভেল।
পাভেল, পাভেল বয়স কত এখন?
21 বছর।
আচ্ছা, 21 বছর বয়স। জন্ম জেলা কোনটা আপনার, মানে স্থায়ী ঠিকানা?
আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গাইবান্ধা।
গাইবান্ধাতে, ঠিক আছে, শুনি আমরা একবারে ছোটবেলা থেকে কি ঘটেছে আপনার, শুনি ডিটেল।
হ্যাঁ, ছোটবেলা থেকে ঘটেছে, মানে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, বাট 5 পর্যন্ত পড়ছি, পরে এরপর আমি সরে গেছি, পড়াশোনার ভাল লাগে না। সিগারেট বিড়ি পান করতাম, মানে একটা ফ্রেন্ডের সাথে সিগারেট খেতাম।
এত ছোটবেলাতেই?
ছোটবেলা থেকে।
কোন ক্লাসে থাকা অবস্থায় এটা?
5 থেকে।
ক্লাস 5 থেকে। তো ওই সময়টাতে কি, মানে আচ্ছা দাঁড়ান, আগে ফ্যামিলির কথা একটু জেনে নিই, আপনার বাবা কি করতেন?
বাবা কন্ট্রাক্টর।
কন্ট্রাক্টর ছিলেন। আপনারা কয় ভাই বোন ছিলেন?
আমরা 3 ভাই 1 বোন।
3 ভাই 1 বোন।
হ্যাঁ।
আপনি কি সবার বড় না ছোট?
সবার ছোট ভাইয়ের থেকে।
ঠিক আছে, আপনি সিগারেট খাওয়া শুরু করলেন কিভাবে, মানে কার কোন এক ঘটনা নিশ্চয়ই আছে?
হ্যাঁ হ্যাঁ,
শুনি একটু।
পাল্লে, মানে সিগারেটটা খাইছিলাম একটা পাল্লাপুরে এক ফ্রেন্ডের সাথে, স্কুল ফ্রেন্ডই, বাট ওই লাইফ থেকে সিগারেট খাইত, মানে পলায় পলায় সিগারেট খাইত, মানে সে আমার ফ্রেন্ডরা পড়াশোনা করতো, বাট একই সাথে পড়াশোনা করতাম, মানে পলায় পলায় সিগারেট খাইত।
হ্যাঁ,
সিগারেটটা খাওয়ার পরে মানে আমিও নিতাম, আমাকে স্মোকিং করাইতো দুনিয়া।
আপনি এখনো স্মোক করেন?
এখনো করি, যেটা মিথ্যা কথা বলে লাভ
না। আপনাকে দেখে আমি বুঝতে পারছি, কারণ ঠোঁট দেখলে বোঝা যায়।
এরপরে আমি বন্ধুর সাথে ক্যানাবিসের পাল্লায় পড়ে গেলাম। ক্যানাবিস, গাঁজা।
গাঁজা, ওকে।
কি ওই ফ্রেন্ডের সাথে আরেকটা বড় ভাই চলে, মানে ও আয়না দিত পাশে পড়ি, মানে পাশেই ব্যস্ত। ফার্স্ট দিন যে সময় আমি ক্যানাবিস খাই, রাস্তা নেই, সেদিন আমি মাথা ঘুরে পড়ে যাই। মানে দু একদিন পরে, 3-4 দিন পরে আমার মানে ভাল লাগতো, মানে জিনিসটা মানে মাথা ঘুরে যাওয়ার পরে মানে ভাল লাগতো, মানে আবার খাইতে মন যেত, পর আবার নিতাম, ওই জিনিসটা আবার খাবো 4 দিন পর। মানে অসুস্থ একটা মনোভাব ছিল, মানে একটু ভাল লাগতো, মানে পিনিক পিনিক টাইপের, তো মাথায় একটু জিম জোস হইতো একটা। এরপরে মানে এই আস্তে আস্তে লাইনে যাওয়ার পরে স্কুলে আর যাই না, খুব বকাবকি হইতো ফ্যামিলিকে, তো বাবা মা, তারপর আমি কখনো যাইতাম না,
মানে স্কুলে যাইতেন না,
স্কুলে যাইতাম না। এরপরে মানে এক ফ্রেন্ডে আবারই বললো, কোনো যেহেতু যদি অনুষ্ঠান হইতো তো ওই অনুষ্ঠানে আমি মুভ করতাম, যাইতাম, খাওয়া দাওয়া করতাম, মানে তো অ্যালকোহল খাওয়াইতো আবার। আস্তে আস্তে একটা পর্যায়ে আরেকটা জিনিস নিতাম, সেরকম বয়স ছিল মানে 8, এরকম টাইপ আমার 8 ছিল।
আচ্ছা,
এই অ্যালকোহল নিতাম, মানে অ্যালকোহলটা দিত আমি খাইতাম, মানে এরপরে বকা টকা খাইতাম বাসা থেকে, পরে আর যাইতাম না।
আচ্ছা,
এই আস্তে আস্তে মানে আরেকটা বড় ভাইয়ের সাথে, মানে ওই ফ্রেন্ডের সাথে আমার নিয়ে যেত, ওই ফ্রেন্ডও আলাদা হয়ে গেছে আমার সাথে, চল আমাদের এই জীবন লাইফটাই এরকমই এনজয়, মানে এনজয় লাইফটাই থাকবো, এই আর কি করবি, ঠিক আছে চল যাই। পরে আমি গেলাম, এর এক পর্যায়ে আমি মানে স্পটে চলে যাই।
কিভাবে গেলে?
সেই জায়গায় গেলাম, ওই যে ওই বন্ধুর টাইপের আর একটা ফ্রেন্ড ছিল, বড় ভাই ছিল, সে বড় ভাই ছিল ড্রাইভার, মানে টেম্পো, তো টেম্পোর ড্রাইভার ছিল। তা ড্রাইভার মানুষ সে খায় এগুলা, সে ছিল ব্রাউন সুগার অ্যাডিক্ট,
ব্রাউন সুগার নিত। আচ্ছা,
সেটা এইটা নিত, বাট আমি সেই স্পটে নিয়ে যেত, মানে স্পট আমি গেছি, বাট অনেক মানুষের জন্য জন্য দেখতাম অনেক মানুষ।
কোথায় এটা
স্পট ছিল? টঙ্গিতে।
টঙ্গিতে,
টঙ্গিতে স্পট ছিল।
আপনি থাকতেন কোথায়?
আমি থাকতাম হলো উত্তরখান, থাকতাম
উত্তরখান। আচ্ছা, ওকে। তো আপনাকে কি নিয়ে যাওয়ার আগে সে বললো যে তোমাকে নিয়ে যাচ্ছি বা এরকম কিছু একটা?
হ্যাঁ, আমাকে বললো বন্ধু চলো, মানে ওই যে ওই জায়গাটায় মানে আমি ফিল্মস পাইলাম একটা এনজয়, মানে এই লাইফটা এনজয় করার জন্য।
আগ পর্যন্ত আপনি ব্রাউন সুগার নিয়ে কিছু জানতেন
না? না, তার জায়গা আমি জানতামই না, এই সোকাটা কি আমি জানতাম না।
আচ্ছা,
পরে গেছি, পরে বন্ধু বললো কি এই জায়গায় থাকতে হবে, মানে আমাকে নেশা দিতে হবে, আমি থাকলে আমার নেশা দিতে হবে। গাঁজাটা আমার অতিরিক্ত, মানে থাকতে আমি খাইতাম গাঁজাটা, আমার খুব ভালো লাগতো গাঁজাটা খাইলে, মানে একটা শক্তি আসতো, এনার্জি আসতো। বললো পরে ওই বড় ভাইটা বললো তুই এই জায়গায় থাক, এই জায়গায় থাকলে তুই ব্যবসা বাণিজ্য করতে হবে, টুকটাক ধরে দিতে পারবি। মানে একজন যারা গাঁজা ব্যবসায়ী করে তাদের জন্য আমার হাতে যে গাঁজাটা থাকে, কেনা ওইটা আমি পলিটা 50 করে বেচতাম, 100 করে বেচতাম, পার ডে তে আমার টাকা দিত 200 টাকা রোজ দিত।
মানে আপনি কারো হয়ে বেচে দিতেন এটা?
কারো হয়ে বেচে দিতাম,
সে আপনাকে 200 টাকা দিত,
200 টাকা দিত রোজ, 200 টাকা দিত। এরপর যে আমি রোজ 200 টাকা দিত গাঁজা, মানে আমাকে একটু গাঁজা মুজে
গাঁজা দিত খাওয়ার জন্য।
হ্যাঁ, গাঁজা দিত খাওয়ার জন্য, গাঁজা খাইতাম। তো নেক্সট পরেটা মানে আবার একই পাশে স্পট ছিল ইয়াবার আর হইল আপনি ব্রাউন সুগার হিরোইনের, একই পাশে স্পট ছিল। তা আমি বললাম কি ওই জায়গার পজিশন ছিল 400 টাকা, ওইটা বেচে দিতে পারলে 400 টাকা দিবে।
মানে কি বেচে দিলে পারলে?
ব্রাউন সুগার ওইটার দামই ছিল 150 টাকা।
150 টাকা? আচ্ছা,
ওইটা তো রোজ ছিল 200 টাকা আর এটাতে ছিল 400 টাকা, 200 টাকা বাড়তি। বাট আমি ওই জায়গা থেকে ওই জায়গায় গেলে আমার 200 টাকা থাকবে বেশি। তা আমি ওই জায়গায় আমি এই 10-15 দিন আমি বাসা আর যাই না, রাত্রে ওখানে থাকতাম, মানে স্পটে থাকতাম,
আচ্ছা
বৈশা থাকতাম, শুয়ে থাকতাম, অনেক মানুষ।
আপনি যে ওখানে থাকতেন, মানে থাকতেন কোথায় রাত্রে বেলা?
রাস্তায় থাকতাম,
রাস্তায়
স্পট। হ্যাঁ, স্পটে ছিলাম, টিনের ব্রা ছিল, টিন সাপড়া রুম, মানে যেটা বলে
ওইখানে
পড়ে থাকতাম, গেঞ্জি একটা খুলে মাথা দিয়ে শুয়ে থাকতাম। এরপরে যেটা ছিল ওই ঘুমানির তারকে আরেক আমার মানে লাঠি দিত স্পটে, মানে হিরণ চিকিৎসা আছে,
এগুলোই ভালো লাগতো। মানে
নেওয়ার
জন্য এগুলোই ভালো লাগতো,
এগুলো
আপনার যে বয়স, ওই বয়সে তো সাধারণত কি হওয়ার কথা, বন্ধু বান্ধব থাকার কথা, তাদের সঙ্গে মেশার কথা, খেলাধুলা করার কথা, কিন্তু তা না করে আপনি ওই 2-4 পয়সা পাচ্ছেন এবং ওটা শরীরের মধ্যে নেওয়ার জন্য ওইখানে পড়ে রাতের বেলা ঘুমাচ্ছেন।
জি,
দ্যাটস অ্যাকচুয়ালি ফ্যাক্ট প্রিয় শ্রোতা, এটা হয়। এবং ওকে আজকে আপনারা যেভাবে শুনছেন সেটা আসলে দিস ইজ ভেরি হার্ডেস্ট রিয়েলিটি, এবং এটা কোথায় যায় সেটাই দেখার বিষয়। তারপর কি হতো? ওখানে থাকলেন 8-10 দিন।
এরপরে কি হলো, আমার 200 টাকা চুরি হয়ে গেছে, 200 টাকা আর পাইনা। তো ওই 200 টাকা জিদ্দে মানে আমার ফ্রেন্ড যে সময় আসছে ওই বন্ধুটা বললো বন্ধু আজকে ব্রাউনসু খাবাম, হিরণ খাবো। হিরণ কি, আমার 200 টাকারও জিদ ছিল, মানে প্ল্যান ছিল, মানে অনেকদিন থাকার পর আমি বাসায় চলে যাব অনেকটি টাকা নিয়ে। এরপরে কি 200 টাকা নিয়ে ওই 200 টাকা দিয়ে আমি ব্রাউন সুগার খেলাম। হ্যাঁ, ফার্স্ট টাইম দেখি স্টিলের মানে একটা ফয়েল ছিল, ওই ফয়েলের ভিতরে ব্রাউন সুগার গুড়া গুড়া কিরকম জিনিস বৃষ্টি টাইপের কালা ছিল, ওইটা ওই জায়গায় ছাইড়া দিছে। পরে কি করলাম, গ্যাস লাইট না ধরায়া টিস্যু পেঁচায়া চিকুন কইরা ওই জায়গাটা আপনি ফয়েল পেপার নিচে দিছে আর পাইপ দিচ্ছিল মুখে পয়সা দিছিল। তো ওইটা আমি ফার্স্টে যে সময় আমাকে টান দিছে, মানে ফার্স্টের টাইমটা মানে আমার মাথাটা পুরো চক্কর দিছে, কিরকম যিনি বমি করে ফেলাইছি, যা খাইছি সব খালি পেটে বমি করে ফেলাইছি।
তারপর
ছিল যেটা ওইটা আমি নেওয়ার পর আমার মাথা ঘুরে গেছে গা, পুড়ে গেছি গা। পরে বন্ধু বললো কি উঠো কি হয়েছে, মানে জিনিসটা আমি দেখলাম মানে আগুনে যে সময় হিট ছিল চকলেট, মানে একদম চকলেট কালারটা, মানে গইলা রক্তের মতন ওই জিনিসটা লাগে রয়েছে শক্তভাবে ফয়েলে। চললে মানে মানে যদি আগুন দেয় তাহলে চলে নামে, আর এর আগে যদি দেয় না থাইমা গেলে। আমি এই জিনিসটাই দেখছি এটা কি জাতীয় জিনিস,
মানে বিষয়টা হচ্ছে যদি আগুন দেয় তাহলে লিকুইড হয়ে যায় এবং আপস অ্যান্ড ডাউন করে, কিন্তু যদি আগুন অবস্থায় না দেয় তাহলে একদম পুরো শক্ত হয়ে থাকে,
বিশ্রী টাইপের লাগে, এটা কি জন্য রক্ত টাইপের মানে থাইমা থাকে।
আচ্ছা,
হ্যাঁ, তারপরে ওই জিনিসটা আমি আবার পান নিলাম, খুব ভাল লাগলো। এরপর ওই যেটা যেটা নাকে ছিল এটা সেটা কোকেন ছিল,
কোকেন, রাইট,
কোকেন ছিল। ওই কোকেনটা আমি ইউজ করি নাই, বাট ওইটা ছিল, ওইটা নেওয়ার পরে আমার খুবই ভালো লাগতো। এরপর আমি আর বাসায় চলে যাইতে পারি না,
মানে আপনার ওটার নিশায় পড়ে গেলেন,
ওইটার নিশে পড়ে। আড্ডা রুম ছিল, আমি ওই আড্ডা রুমটা আমি কিনে ফেলেছি 200 টাকা দিয়া, প্রতি সন্ধ্যাবেলা আমি 200 টাকা দিতাম, মানে যার থেকে 20 টাকা করে নিতাম। একজন খাইতে আসতো বসতো, বসার জায়গায় আমি দিতাম, টানটা দিয়ে দিতাম। তো আমার তো সাতটা অতি ফাস্ট যে সময় আমি ওই ব্রাউন্সের মধ্যে রুম নিতাম, সাতটা গ্যাস লাইট নিতাম, সাতটা সুই নিতাম, আর এমনকি পেপার দিয়ে আমি মানে ক্যালেন্ডার আছে না ওই ক্যালেন্ডারের পাইপ আমি রাখতাম, বানায় রাখতাম, ওই বানায় রাখার পরে ওই জায়গার ভিতরে আরো একটা আমি কাগজ দিতে মিষ্টি লিখে ওই জিনিসটা আবার বেচা যেত ৩০০ টাকা ৩০০ টাকা ২০০ টাকা বেচা যেত, মানে সবাই টান আসতো না ওইটার মুখে, আইসটি থাকে যেত ওইটা বেচা যেত। এরপর আমি আর বাসায় কখনো আমি যাই না।
দিনে কটা নেওয়া শুরু করলেন?
হ্যাঁ, দিনে আমি প্রত্যেকদিন ১৫টা আমি নিতাম, ১০০% ১৫টা, খুব ভেড়া থাকতো আমার শরীর সে সময় আরো স্বাস্থ্য ছিল।
তখন আপনার বয়স?
তখন আমার ১০ বছর।
১০ বছর? ১০ বছর বয়সে আপনি যে জিনিসটা নিচ্ছেন এইটা আপনি একটু ফিলটা আমাকে বোঝাতে পারবেন? আমি আজকে সবকিছু ডিসক্লোজ করছি এই কারণে যে কতটা ভয়ানক হতে পারে এর পরিণতি সামনে গেলে বুঝতে পারবেন। ফিলটা কি হয় নেওয়ার পরে?
নেওয়ার পরে ফিলটা নিয়ে তো খুবই ভাল লাগতো, চমৎকার, মানে একটা।
কতক্ষণ থাকতো এটা?
এটা নিমটি পক্ষে ১ থেকে ২ ঘন্টা থাকতো, মানে আমি যে পর্যন্ত নেশা এটার ভ্রাজ যাতে কি মানে এটার পিনিকটা যে সময় কাইটা যায় এটার একটাই মানে ওষুধ পানি, পানি ছিল, মানে পানিতে যদি গোসল করি তাহলে আমার পিনিকটা সুদা চলে যাবে, মুখটা পর্যন্ত দিতাম না, বিশ্রী ছিলাম।
ওকে, দিস ইজ দ্য পয়েন্ট, মানে এটা হচ্ছে পানি দিলে পিনিকটা কেটে যায়,
কেটে যায়,
আর পানিটা যদি না দেওয়া হয় তাহলে আলটিমেটলি এটা কাটে না সহজে, এবং এই জন্য আপনি গোসলও করতেন না, পানিতে হাত দিতেন না। তার মানে আমরা যে রাস্তাঘাটে এই যে নোংরা কিছু লোকজনকে দেখি, আমরা জানি না কেস একই রকম কেস কিনা, তবে এর মধ্যে থাকলেও এরকম কেউ একজন থাকে,
এরকম থাকে। বাট আমি রোদ দিয়ে, আমি রোদ দিয়ে খুব ভালোবাসতাম, মানে রোদ দিয়ে আমার পিনিকটা খুব চমৎকার হইতো, মানে শক্তি জাতীয় থাকতো।
আমি যদি একটু জিজ্ঞেস করি, লাইক আপনি যখন ড্রিঙ্কস করছেন, মানে যেটাকে বলছেন অ্যালকোহল নিচ্ছেন, ওই সময়ের যে ফিলটা হয় ব্রেইনে যে ড্রাউজিনেসটা আসে এইটাও কি ঠিক একই ফিলটা?
না না, ওইটার ফিল আর একরকম, এটার ফিল আর একরকম।
বাট ওই সময় পর্যন্ত আপনি জানেন না যে এটা দ্বারা কি ক্ষতি হচ্ছে, বা এটা খাইলে কি হয়, এটা শরীরে গেলে কি হচ্ছে, কিছুই জানেন না। ওকে, আমরা সামনের দিকে আগাই। তারপর?
তারপরে এটা আমি নিতাম, এরপর আমি এস্তেমা মাঠে থাকতাম, প্রতিটা মাঠ তো বিশাল বড় খালি, এই জায়গায় শুয়েও যদি থাকি কেউ কিছু বলবে না, ওই মাঠে আমি শুয়ে থাকতাম।
আপনার মতো কি আর কেউ থাকতো ওরকম?
আমার মতন ওই যে আমার একটা ফ্রেন্ড ছিল, সেও একই পথে আমার মতন চলে গেছিল, শুয়ে থাকতো, খুব ভালো লাগতো। খালি একটাই কথা কথা, বন্ধু কিরকম লাগে, আকাশটার দিকে চায় থাকো, আমার একটাই মানে মানে এরপর আমার চোখের পানি হইতো, মানে আমি জগৎটা আমি ওকে বলতাম, বন্ধু তুই কই, আর আমি তুই আর কোথায় চলে যাইতেছি, মানে লাইফটা কই, ওই একই কথা বলতো, ওই জিনিসটা আমার মাথায় খেলতো, এনজয় কর।
ওর বয়স কত ছিল?
ওর বয়স ছিল কারেন্ট ১৩ বছর ছিল, আমার ৩ বছরের বড় ছিল।
এই এত অল্প বয়সে আপনাদেরকে এগুলোতে ধরাই দিল কে? শুধু এই পরিচয়, পরিচয়ের ক্ষেত্রে একটার পর একটা
আপনারা, একটার পর একটা একজনই ধরা যেটা ছিল টেম্পো ড্রাইভার ছিল।
এই জন্যই বলা হয় ড্রাগসের ক্ষেত্রে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবং আপনার সন্তান যদি কোনো সিগারেট, ওয়ান কাইন্ড অব ড্রাগস, এবং যদি কোনো এরকম ছেলেমেয়েদের সাথে মেশে যে শখ করে হলেও একবার সিগারেটে টান দিচ্ছে, কিংবা শখ করে হলেও একবার ক্যানাবিসে টান দিচ্ছে, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা টানেও ওকে সারাটা জীবনের জন্য ভয়াবহ রকমের বিপদের মুখে ফেলে দিতে পারে। সো বি কেয়ারফুল অন দিস, বি কেয়ারফুল। ওকে, তারপর কি হলো?
এরপরে হলো আবার দীর্ঘটা আবার আরেক জায়গায় চলে যেতাম, স্পোর্ট থেকে আমি মানে ভারতে পারতেছি না, যে কোনো পরিস্থিতি, মানে আজকে মেন রোড পর্যন্ত আমি যাইতে পারি না, ওইটা আমার আর ভালোই লাগে না, ওই পারে আমি যাব না, ওই পারে যদি চলে যাই তাহলে আমি বাসায় চলে যাব, মানে ওই জিনিসটা আমার ভালো লাগতো। স্পোর্টের ভিতরে থাকবো কিন্তু বাইরে যাব না, মাঠের ভিতরে থাকবো কিন্তু বাইরে যাব না, খাবার আনলে আমার ফ্রেন্ডে দেওয়া খাবার আনবে কিন্তু আমি এখান থেকে চলে যাব না, মিস্টেক ছিল, এগিয়ে আমি যাবো না,
ধৈর্য রাখতো আপনাদের?
হ্যাঁ, আমাকে ধৈর্য রাখতো। এরপর আমি একটা বুঝেছি, ফকির বাবা ছিল, যেটা ফকির বাবা ছিল মানে ইয়াবা ট্যাবলেট,
একটা ট্যাবলেটকে এক কোয়ালিটিকে বলা হয় ফকির বাবা,
সাংকিত নামে বলে ফকির বাবা, মানে আমি এটা ছিল মনে করেন যে এটা ইয়াবা ট্যাবলেট, এই ইয়াবা ট্যাবলেটের লোকে হিরোইনের লোকে নিলে খুব ভালো লাগতো, আরো চমৎকার মানে বেশি থাকতো, এটার এক পিনিক আর এটার এক পিনিক, খুব ভালো লাগতো, ওইটা কথা স্টেপ মানে একজনের সাথে কথা বলবো ওইটা চটচট করে কথা মানে ভাল লাগতো কথা বলতে,
ফাস্ট হয়ে যেত
মানে ফোনে প্রেমে কথা বলতে আমি ছোট থেকে কিন্তু, বাট আমি একটা মেয়ের সাথে মানে ছোট থেকে অন্য অনেক বয়স থাকে মানে মহিলা বয়স থাকে তার সাথে আমি অনেক কথা বলছি, মানে প্রেমের গল্প, দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল মানে চোখের তার দিকে অনেক কথা বলতাম, মানে ড্রাগস নিয়ে খুব ভাল লাগতো এই কারণে, ফিল্মস নিতাম এই কারণে, তা এক পর্যায়ে এগুলো ছিল। পরে আমি এর পর্যায়ে আমি বন্ধুকে বললাম, আরো ৩-৪টা বন্ধু বাইরে গেছে এই ড্রাগস স্পটে বেড়ে গেছে, তা আস্তে আস্তে আমার শরীরে অনেক এনার্জি কমে গেছে, শরীর ছিল অনেক মোটা, বাট আমার এখন আমি আরো চিকন
খাইতেন কিছু সারাদিনে কিছু খাইতেন ভাতটা কিছু খাইতেন
মানে ভাল লাগতো কি টুকটাক যদি একটু ভাত খেতে মন চাইতো অল্প না খাইলে নাই দোকান বিল যে বিলি দিতাম মনে হয় যদি গরু মাংস দিয়ে ভাত খেতাম এক টুকটা মানে ভাল লাগতো না ফালাই দিতাম সব বিল দিয়ে আসবো
মানে খাবার টাবার ভালো
ভাল লাগতো না মানে ওই জিনিসটা আমার তো খুব ভাল লাগতো আবার দিব তাই এরপরে টাকা আর দেয় না কেউ দেয় না মানে স্পোর্টের মানুষটা বুঝে ফলাইছে তা পাবেলে ড্রাগস নিয়ে ফলাইছে পাবেলে আর বেচতে পারবো না পাবেলে একটা যদি বেচে দুইটা চুরি করে রেখে দিবে
আচ্ছা আচ্ছা যে আপনাকে সাপ্লাই দেয় সে বুঝতে পারছে
সে বুঝতে পারছে যদি পাবেলে একটা সাপ্লাই দেয় তাহলে দুইটা চুরি করে রেখে দিবে বাট ওকে দিয়ে ব্যবসা করা যাবে না কি করবো
তার মানে যারা সাপ্লাই দেয় যারা বিক্রি করে এরা ড্রাগস নেয় না
না ওরা তো ওরা তো মানে বিক্রি করার পরে ডাক্স নেয় সারাদিন বিক্রি করবে এরপরে ডাক্স নিব
আচ্ছা
সকালে যদি একবার নিয়ে এই ব্যবসায় নাইমা যাইব এটা কন্ট্যাক্ট থাকে নলে তো মানে অন্য
এই জায়গাটা কি মানে ওই সময়টাতে পুলিশের কোন
রেড পড়ো রেড পড়তো যেগুলো কি আপনার টঙ্গী শহরে এমনকি যে যদি নতুন কোন ডিসি আসে ওই থানা যদি জয়েন করে কোন নতুন ডিসি সে অর্ডার দিয়ে দেবে তুমি ওই জায়গায় রেড ফলাও তা আমাদের রেড ফলানে কি মানে পুরা রুমটাই রেড চারদিক দিয়ে পুলিশ টল দিয়ে ঘুরে ফেলাইব ট্র্যাক পর যে আমার রেডের ভিতরে আমার দুই একটা বাড়ি মারছিল আমি গেঞ্জি খুইলা মানে শর্ট প্যান্ট পরা ছিলাম একটাই শর্ট প্যান্ট পরে যে সময় বাসা থেকে বাড়াই সেই শর্ট প্যান্টটা পরে আমি বাড়াইছিলাম সেই শর্ট প্যান্টটাই ছিল
ওই ওইটা পরে কতদিন ছিলেন
ওইটা পরে আমি নির্গটা চার মাস ছিলাম গোসল করতাম মানে পলায় পলায় মানে ভাল লাগতো না যে সময় নেশা টাকা থাকতো না এখন একটু গোসল করে বসে
এছাড়া
কোন সময় গোসল করতাম না আর যে সময়
আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা এখানে ছোট্ট একটা বিরতি আর বিরতির পর ফিরে এসে আপনাদের এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই দেখাবো আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরি আপনাদের সাথে রয়েছি যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904 আমি আবারও বলছি 09611904904 এইভাবে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন মাইক্রোফোন টেস্টিং 1024 যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন ফোন নাম্বারটি হচ্ছে 09611001024 আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি 09611001024 এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে সো অপেক্ষা করছি আপনার কলের
আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি দুই মিনিটের বিরতি
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরিয়া এখানে আপনার সাথে রয়েছি এবং আমাদের এখানে আজকে কনফেস করছে পাভেল কথা না বাড়িয়ে আবারও ফিরছি পাভেলের কাছে পাভেল যেখানটা আমরা ছিলাম যে আপনি কন্টিনিউয়াসলি ওখানে থাকা শুরু করলেন এবং যখন বুঝলো যে বিজনেস যে আপনাকে দিচ্ছে যে তাকে দিয়ে বিজনেস আর হবে না মানে আপনাকে দিয়ে হবে না এই জায়গাটায় ছিলাম তারপর
আর হবে না বাট পরে আমি আর টাকা কই পাবো টাকা খুবই দরকার ছিল তা একটা পর্যায়ে আরেকটা লোক যেটা বয়স্ক মুরব্বী তার ডাক্সের ক্ষতি মানে বয়সটা হলো 36 বছর মানে হিরো নিয়ে এই অ্যাডিটটা হিরোইন ছিল সে আমাকে বুদ্ধি দিল তোমার টাকা নাই তুমি রক্ত বেসো
দাঁড়ান, 36 বছর ধরে সে ড্রাগ নিচ্ছে?
ড্রাগ নিচ্ছে।
আচ্ছা,
সে ছিল ব্রাউন্সুগ অ্যাডিক্ট, মানে ওই যে হিরোইনটা, হিরোইন যে একবার ধরে সেকে বারবার কেউ ছাড়তে পারবে না।
আচ্ছা,
এটা এমন একটা জিনিস। তারপর সে আমাকে বলল, তুমি যদি টাকা নাই তুমি এক রক্ত বেসো। আমার মাথায় গেম খেলে গেল। রক্ত কোথায় বেসব, মানে এই রক্তটা কোথায় বেসব? মানে আমার পাশে যে বন্ধুরা ছিল সে আমাকে খারাপ কিছু কিনছে, সে আর রক্ত বেসব না, মানে আমারটা দিয়েই বেচা, সে আমার সাথে নেশা করব।
আচ্ছা, কি করলেন তারপর আপনি শুনি?
তারপর আমি পাঠাইছে, পর আমি মহাখালী মেডিকেল আসলাম, আমি আরেকটা বড় ভাইয়ের সাথে আসলাম। সেই বড় ভাই মানে আমার টঙ্গী থেকে একসাথে আসছে, সেও রক্ত বেচবো। তা আমাকে বলল, আমার রক্তের তো আর এই রক্ত কে নিবে, মানে রক্ত মানে এমন রক্ত হয়ে গেছে এটা কে নিবে? আমার আমার ধারণা যেটা লাগতেছে, ওই জায়গা থেকে কি ঘুরে আসবো, না কোথায় যাব, টাকা কই পাবো, না কি করব, মানে এগুলো চিন্তা ভাবনা আসতেছে। তো মহাখালী মেডিকেল আসলাম, তা ওই বড় ভাই বললো, চলো আমি অনেক দিন ধরে রক্ত বেছি, আমি তোমার মতো নিয়ে ড্রাগস নিই, টাকা না থাকলে আমি রক্ত বেছি। বাট দিলাম এক ব্যাগ রক্ত, দিছে না, আমার টাকা দিছিল 450 টাকা। ওই রক্তটা ছিল, আমি যে সময় বার করছি সব কালো ছিল, আর ওই রক্ত কি করবে এটা তো আমি আর জানি না, আমার টাকা দরকার। তো আমি ডাক্তারকে বললাম, আঙ্কেল আমাকে তো এখন যে আমার রক্তটা দিচ্ছেন, সেই রক্তটা এখন আমি যদি উঠি তাহলে আমার তো মাথা ঘুরে যাবে, আমি যাইতে পারবো না। তোমাকে আমি একটা ক্যাপসুল দেবো, এটা খাবো, কোনো সমস্যা হবে না, 5 মিনিট শুধু বেডে শুয়ে থাকবো। তো আমি বললাম, ঠিক আছে, 5 মিনিট তো আমার কাছে অনেক বেশি হয়ে যাবে, একটু সমস্যা আছে, মানে আমার বেড়া উঠছে, পারি না কিছু একটা করতে, মানে কাল চিন্তায় করে টান দিয়ে চলে যেতে, মানে এমন একটা বেড়া উঠছে, মানে ভাল লাগতেছে না,
মানে টাকাটা নিয়ে দৌড়
দিতে মন চাইতেছে, মানে যত দূর হোক। বাট আমি বললাম কি, আমি আর টঙ্গি যাবো না, নাখালপাড়া যখন স্পট আছে, বাট কারণ বাজারে যখন স্পট আছে আমি সেই জায়গায় চলে যাবো, আমার এই জায়গাতে যাইতে আমার খুব দীর্ঘটা সময় লাগবে, জাম থাকতে পারবে, মানে ভাল লাগতেছে না, বমি টমি, মানে মাথা খুব চক্রাইতেছে, জি ধরতেছে, দাঁত কামড়াইতেছে, এগুলা 400 টাকা বেচছি রক্তটা। এইটারও একটা মানে সিচুয়েশন প্যারা চলে আসছে, এই রক্তটা রাখা দিলাম, মানে যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে এই রক্ত আবার বেচবো।
হ্যাঁ, কিন্তু এই রক্তটা ওরা নিয়ে কি করে? ওরা তো জানে যে আপনার ড্রাগ নেয়।
ড্রাগ নেই মানে, বাট এটা আমি জানি না তারা কি করবে, কিন্তু আমার রক্তটা কিন্তু পরিষ্কার, মানে ময়লা আসছে, এটা কিন্তু পরিষ্কার করে কাউকে দিবে না কি করবে এটা তো
জানা আছে। আপনি বিক্রি করলেন 400 টাকা?
হ্যাঁ, 450 টাকা
বিক্রি করলাম। হ্যাঁ,
তারপর আমি এইখান থেকে 5 মিনিট আমি বিরতি নিয়ে, আমার খুব ভালো লাগতেছে না, হাতে ছিল আপনার একটা পেপসির বোতল ছোট, আর এগুলো আমি গুঁড়া কইরা আমি সব ট্যাবলেটই বমিতে ঢুকাইছি বোতলে, ঝাঁকি দিয়ে আমি খাইছি। ওইটারও একটা পিনিক আলাদা, মানে আমার ভেড়াটা থামানোর জন্য,
ওটা এক ধরনের নেশা,
ওটা এক ধরনের নেশা, মানে আমার ভেড়া থামানোর জন্য ধৈর্য ধরে যদি আমি যাইতে পারি। বাট আমি এখান থেকে আমি মহাখালী থেকে আমি বাস নিয়ে আমি পুরা কারণ বাজার ফার্ম গেট আমি নামলাম। ফার্ম গেট নামার পর আমি রাস্তার ওই পারে যেয়ে একটা বরাবর দৌড় দিছি।
হ্যাঁ, দৌড় দিছেন।
এরপর আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে একদম কারণ বাজার ভিতর দিয়ে দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে এখন এই জায়গায় শুধু পাওয়া যাচ্ছে মানে ফকিরবার, মানে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে, হিরোইন পাইতেছি না, কোথায় পাবো কোথায় পাবো ভাই, হিরোইন আমার হিরোইন দরকার। এই জায়গায় যদি আপনার এই জায়গায় যদি হিরোইন নিতে চাও তাহলে 250 টাকা, 250 না আপনি 300 দিব, কিন্তু আমার জিনিসটা দিতে হবে, মানে যে জায়গায় 150 টাকা ছিল এই জায়গায় কিন্তু আরো 100 টাকা, আরো 150 বাইরে গেছে গা একটা প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, আমি 300 টাকা দিব ভাই আমার দেন। এই পাশ দিকে যে সোজা যে তুমি বামে যায় একটা মহিলা আছে, বুড়া মহিলা, সে তোমাকে কোষে থেকে বার করে তুমি দিবে, তুমি চলে আসবো। বাট আমি ওইখান থেকে চলে আসছি, এখন আমি জিনিসটা খাবো কোথায়? এখন এই জায়গায় আমি ফয়েল পেপার নেই, বাট আমি একটা শ্যাক সিগারেটের প্যাকেট নিয়ে আমি ওই যে ট্রেনের ডাব্বা আছে না, ডাব্বা, ওই ডাব্বাতে চলে গেছি, আমি ডাব্বাতে খাইছি, মানে ওই ভেড়াটা আমার থামছে। ঠিক আছে, এরপর আমি এক পর্যায়ে এই ড্রাগসের ভিতরে আমি বারবার আমি নেশা করতে যাইতে আসি, যাচ্ছি যাচ্ছি। এরপরে কারণ বাজার থেকে আমি চলে আসলাম আবার, মানে কমলাপুরে চলে গেছি, কমলাপুর থাকবো ওই ফ্রেন্ডের নিয়েই। ওই ফ্রেন্ডে কেমন আমার একটা ফ্রেন্ড, মানে একই সাথে আমার তুই আমাকে ড্রাগস নেওয়ালি, বাট তুই আমার রক্ত নিজে বেচা এই টাকা তুই আমার সাথে খাইলি কেন? আমার পোস্টারে কিন্তু বিভাগ আমার এইটাই কথা বলতেছে, বাট কিন্তু তোর রক্ত কেন বেচলি না? ক বন্ধু, পরের বার যদি তোর তুই এক ব্যাগ রক্ত দিছিস, পরের বার আমারটা দিব, সমস্যা নেই। পরের বার যে সময় কমলাপুর গেছি সে সময় নাই, উধা হয়ে গেছে
কমলাপুরে,
উধা হয়ে গেছে।
আপনাদের কি স্পট গুলো চেনা ছিল? কোথায় কোথায় কোথায়
কোথায় কোথায় স্পট চেনা ছিল? এই জায়গায় গেলে ভালো ভালো জিনিসটা মানে পরিমতন খাইতে পারবো, জায়গাটা কোনো দৌড়াদৌড়ি নেই, কোনো ঝাঁকি নেই, কেউ আমাকে তো সমস্যা করতে পারবো না, একটা বলতে পারবো না। আর সে সময় সমস্যা যদি সেই সময় যদি একটা ভালো বর্ধ মানুষ যদি প্রশাসন জিগে এই সময় আমার একটা ঝাড়ি নিতে, আপনি কে? আমি খাবো আমার টাকা দিয়া, ওই যে আমি ডাক্স নিয়ে ফলাইছি ভাই, প্রবলেমটা কিন্তু এই জায়গায়।
আচ্ছা, কমলাপুর গেলেন?
হ্যাঁ, কমলাপুর যাওয়ার পরে ওখানে আমি নিম্নে 15 দিন ছিলাম। 15 দিন থাকার পরে আমার আর ভাল লাগতেছে না, মানে খুবই হতাশ, মানে ভাল লাগতেছে না, মানে বাসায় চলে যাব, বাসায় চলে যাব। তা বাসায় যাইতে পারতেছি না, মানে টাকাও নেই এদিকে, আমার এত বড় শরীরটা নিয়ে আমি আসছিলাম, এই শরীর নিয়ে যদি আমি যাই তাহলে আমার ফ্যামিলি কি বলবে, এটা আমার একটা ভয় ছিল। মানে আমার ফ্যামিলির ভিতরে আমার বাপের আমি খুবই ডরাইতাম, বাবা একটু ভয়ঙ্কর ছিল, রাগ তো আমি খুবই ডরাম, যদি আমার একটা আঘাত মুঘাত মায়েরা বয় রাগজি তাহলে তো সমস্যা। তা আমি কইছি ঠিক আছে আর যাবো না বাসায়, পরে এক সময় যদি মনে চায় যাই। তা আমার সাথে একটা বড় ভাইয়ের সাথে দেখা হইল, মানে আমার চাচাতো ভাই, যেটা আমার একই সাথে আমার ফ্যামিলির সাথে থাকে, ওই যে আপনার ইয়াতে দেখা হলো, ওই যে কমলাপুরে হাতের বাম সাইডে যে মেডিকেলটার নাম কি যেন ছিল, মানে ওই পাশে, ওই পাশে, বাট আমি ওই জায়গা থেকে আমি ওই জায়গায় বসে আছি একা একা, একা একা বসে আছি, আমার ফ্রেন্ডও নাই, বন্ধুটা চলে গেছে, খুব খারাপ লাগতেছে আমাকে, তুই গেলি গা, এটা তো খুব খারাপ। তা ওই বড় ভাইয়ের সাথে দেখা হইলো, বড় ভাই আমার চিনতে পারেনি, মোটা ছিলাম, কোথায় ছিল আমার চেহারা আর এখনকার আমার চেহারা কি, তো চিনতে পারে, বাট আমি পিচ দিয়ে আমি ধরতে গেছি, পিচ দিয়ে ধরছি হাত, আমার ঠাস করে চর মারছে। আমি বললাম ভাইয়া চর দিলেন কেন, আমার ধরছিস কেন, পকেট মারস, আমি ভাইয়া বললাম আমি পাবেল, কোন পাবেল, মানে সে পরিচয় দিতেছে না, মানে খুব খারাপ লাগলো আমার এই জিনিসটা।
মানে চেনা তো চেহারা দেখেই চেনা যায় যে যারা আসলে এই হিরোইন গুলো নেয় বা ব্রাউন সুগার নেয়, ওদের চেহারা দেখলেই বোঝা যায় যে আসলে ওকে। সো আপনাকে দেখে ওরকমই মনে করেছে এবং আপনার পরিচয় দিচ্ছে না আসলে? হ্যাঁ,
পরিচয় দিচ্ছে না। পর আমার আমি বললাম ঠিক আছে ভাইয়া আপনি চটটা মারলেন, আচ্ছা ঠিক আছে আমাকে 20টা টাকা দেন, আমাকে চিনেন না, আমি তো পাবেল, আমি তো উত্তরাতে থাকি, মানে না চিনার ভান, খুব মানে খারাপ লাগলো। 20 টাকাও চাইলাম দিল না, ঠিক আছে চলে গেল। চলে যাওয়ার পর আমার কুলির সাথে পরিচয় হলো, পরে ওই জায়গাতে চুরি হওয়ার পরে ওই জায়গাতে কুলি পরিচয় হওয়ার পরে মাল মূল নামাই দিতে হয়, 20 টাকা 10 টাকা 15 টাকা পাই।
কোথায়? কমলাপুরে।
কমলাপুরে। আস্তে আস্তে আমার ডাকটাই, মানে হিরোইনটা আমি চাচ্ছি কি হিরোইনটা আমি ফালাই দিই, নিজের মামার মাথা থেকে ফালাই দিই, ওই জিনিসটা যদি আমি না যাই, অন্য জিনিস খাই গাঁজা খাই নো প্রবলেম, ওইটা তো সামান্য টাকা কিচ্ছুই বোন, ওইটার ভেড়া নেই, কিন্তু এই জিনিসটা আমি ফালাই দিই, পারতেছি না, যদি 20 টাকা দিয়ে এই 20 টাকা দেয়, কিন্তু তাও কমলাপুরের আশেপাশে ওরা বেচে, একটা বাউন্সের বেচে, হিরণ মুরন বেচে, এইগুলো বেচে আশেপাশে। তো এক পর্যায়ে এমন টোকার সাথে আমার পরিচয় হয়ে গেল, চিন্তায় চুরি দামলা ডাকাতি চুরি করব, কি কি চুরি করতে হবে, মানে দেখছি আমি চালু খুব কথার মধ্যে অন্যরকম ছিলাম, নাম তো বলা যাবে অবশ্যই, ফয়সাল ভাই ছিল ওই জায়গায়, ফয়সাল ভাইরে বললাম ভাই আমার একটা কাজ দিতে হবে, আমার সাথে কি কাজ করবে, তার ছিল না 5টা আঙ্গুল ছিল না, চুরি করছিল তার 5টা আঙ্গুল কাটা দিছিল, ওই হাত নিয়ে সে 8-10টা পোলাপন পালতো,
এরা চুরি করতো, লিডার ছিল,
লিডার ছিল। বাট আমার আমি বললাম কি ভাই আমি তাহলে আমি এগুলো করবো না, এটা কি বা কত, এগুলো না করলে তুই তো টাকা পাবি না, উপরে উঠতে পারবি না। তো আমি বললাম ভাই উপরে উঠতে হলে কি এইভাবে করতে হবে, হ্যাঁ পরে আসতে দিলে এইরকম আমি এই যে বাসা বাড়ি, যদি বাসা বাড়ি থাকে চুলা খুলে নিয়ে যাই গা, হিরণ চিড়ি যে প্যাটার্ন ভাইয়া, হিরণ চিড়ি যারা জিডি জিডি করে আমার মাথায় এগুলো গেম খেলতেছে, মানে চুরি মানে ধৈরা যদি মায়ের খামো সেই কাজ করবো না, মানে অন্য কিছু চুরি করবো, যেরকম পাতিল বাহিরে ফালাইতে দিছে, চুলা গ্যাসের চুলা এগুলো আস্তে করে খুইলা নিয়ে যাইগা, কোন কাপড় চুপড় এগুলো নিয়ে ওরা বিক্রি করে দেয়, অগ কাছে দিলে টাকা পয়সা দেয়, মানে মাল খাওয়ার জন্য টাকা
পয়সা দিলে,
ওই যে ফয়সালের
কাছে দিলে,
ওই ওই ওর কাছে টাকা দিলে কে মানে টাকা পয়সা দেয় খাবার দাবার দিয়ে। এরপরে আমি কি করলাম, না এরপর আমি একলাই চলবো, লক্ষ্য ছিল আমি একলা চলবো, একলা কেন মানে আমি অন্য লাইনে চলে যাবো।
এর মধ্যে কি বাড়ি যাওয়া হয়নি আপনার?
এর মধ্যে বাড়ি যাওয়া হয়নি।
চিন্তা করে দেখুন কি ভয়ানক নেশা হতে পারে এই ব্রাউন সুগার। ওকে,
তারপরে এরপর আমি বললাম কি আমি একলা চলবো, একা ছাড়া কোনো উপায় নেই, মানে আমি কামাই করে আমি আয়না দিতেছি, সে নাই বেশি আমার নেয় কম, তাহলে তো আমার হচ্ছে না এই জিনিসটা, থাক মনে মনে করতেছি তাহলে তুমি আজকে তো থাকো আমি থাকি, মানে পলায় গেলাম না, আমি আয়সা বললাম আর আবার কারণ বাজার ফার্ম গেট নাখালপাড়া কিছু বন্ধু বান্ধব বানাইছি, মানে এমনি টোকায় মুখায় মানে বন্ধু বান্ধব বড় চড় একটু বানাইছি, মানে ওরা চিন্তা করে ঠেক মুখ দেয় রাত্রে দেয়, মেয়ে নিয়ে যদি পার্কে মুরকে যায় আশেপাশে তো ঠেক দেয়া, মানে যা আছে কিছু সব বার কর মোবাইল দিয়ে, কথা এনে প্রেম করার জায়গা নাকি, এক দুই একটা চটকনা দিয়া সরাই দি মোবাইল নিয়ে চলে আসা পড়ি, এমন দুই একটা টাকা পয়সা মানি ব্যাগ থাকলে নিয়ে আসা পড়ি, এরকম ছিল সিম্পল। তা আমি আর আমার দুইটা ফ্রেন্ড ছিল বন্ধু বান্ধব, আমার সাইড দিত মানে ছুরি দিত, ছোট্ট একটা ছুরি দিত, তো এরকম ছিল। তো এরকম ছিল। তারপরে আমি কইলাম কি ঠিক আছে এরকম এইসব কাপ করলে টাকা আসবে আরো বেশি আসবে। তো এরপর আমি সাত নম্বর পার্কে আসলাম, ওই কারণ বাজার থেকে আমি সাত নম্বর পার্কে আসলাম। ওই জায়গায় পার্কে নীরব, উত্তরাতে সিটিতে মানে নীরব, কেউ থাকে না। মানে ওই জায়গায় মেয়ে নিয়ে ঘুরতে যায়, তো ওই জায়গায় ধরার জন্য পজিস থাকতে মানে বুদ্ধি আছে ওই জায়গায় ধরার জন্য। তো ওই জায়গাতে ধরলাম দুইটা ছেলেরে, ধরলাম একে ফার্স্টে ধরলাম সাত নম্বর মসজিদের হাতের বাম পাশে নীরব জায়গা, আঠারো নম্বর রোডের ভিতরে।
আপনি একাই?
একাই, মানে এক আমার হাতে ছুরি। এই জায়গায় যদি আমি পার মারে থেকে যাই কিচ্ছু হবে না, আমি নেশাগাতীয়, ড্রাগস নেই। এসব আমি কিন্তু খেয়ে নিয়ে আসছিলাম, মানে আমার মাথা অন্যরকম ছিল।
মানে আপনি নেশা করে আসছেন?
করে আসছিলাম, যদি সুস্থ অবস্থায় এই সাহসটা কিন্তু পাইতাম না, মানে অন্যরকম গেছি। যা ঠেক দিছি আমি দাও, যা আছে সব বারগুলো কিন্তু ভরে দিয়ে যাবো একদম ডাইরেক্ট। পরে মেয়েটা কত এই ভাই আপনি চিল্লাইতেছেন কেন, হেম করতেছেন? আমি আপু কোন চিল্লাবেন না, আপনাদের জন্য সুবিধা হবে, আপনার প্রেম করেন যাই করেন, আমার এটা পজিস, এটা আমার এটা একটা দিতে হবে। তো রাতে তো মোবাইল ছিল, মোবাইলটা খাপা দিয়ে আমি দৌড় দিচ্ছি, আর টাকা লাগবে না, মোবাইল নিয়ে চলে গেছি, সমস্যা নেই। ওইখান থেকে মোবাইল নিয়ে দৌড়তে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়েছে, বাট আমার আর পাই নেই। খাল পারে যে সময় ব্রিজটা ছিল, ব্রিজের নিচে আমি চুপ করে খাড়া দিছি, মানে ওরা যদি আমার না খোঁজে আর পায় না জুনি। পরে এক ঘন্টা এমন এক ঘন্টা চলে গেল, মানে ওরা এখান থেকে চলে গেছে, আমি এখান থেকে উঠা, আমি ডাইরেক্ট এখান থেকে সোজা আমি টঙ্গী স্টেশনে গেলাম গা ব্যাংকের মাঠে। ওখানে আরেকটা স্পট, মানে এই স্পটে গেলে আমার সমস্যা হবে, ওই স্পটে যে মোবাইলটা বিক্রি করে দিই। তো ওই জায়গায় বউ বাজার আছে একটা, মোবাইল বিক্রি করে, ওই বউ বাজারে যেয়ে আমি মোবাইলটা বিক্রি করে দিয়ে দিস, দুই হাজার টাকা বিক্রি করছিলাম। আপনার দুইটা তিনটা প্যান কিনছিলাম ওই টাকা দিয়া, দুইটা প্যান, দুইটা প্যানের ভিতরে একটা প্যানের ভিতরে আর একটা প্যান বিক্রি করছি, মানে চুরি দিনে না না নেওয়া যায়। তো বাট আর যে বাদ বাকি টাকা ছিল সব নিয়ে সাগেছি, কিন্তু একটা ফুড আমি মানে পানিও পানিও নেই নি, পানি খাইতে আমার ভাল লাগে না, মানে পানিটা নিলে আমার নেশাটা চলে যায়।
তারপর
তারপরে এইগুলো আমি ভাত মানে আমার খিদা জাতীয় মানে খিদা লাগছে, খুব খিদা লাগছে, মানে ভাল লাগে খিদা লাগছে কিন্তু খাইতে মনে হচ্ছে মানে ভাল লাগে না, খাবো না, খাইলে আমার টাকা তো শেষ হয়ে যাবো, মাল খাবে কি এই চিন্তা ছিল, খাবে কি। তা এরপরে মানে আমার একটু কানে মানে আমার এলাকায় আরেকজন ছিল, মানে এই ডাকছি বড় সড়ো চাচা, তো সে আমার তো টঙ্গী ব্যাংকের মাঠ দেখা হয়েছে। তা আরিসপুর, আমি আরিসপুরে, আমি আরিসপুরে গেলাম, আস্তে আস্তে আমি লিঙ্ক আপ বাড়াইতেছি, মানে ভবিষ্যতের জন্য আমার কামে লাগে, এরকম লিঙ্ক আপ বানাইতেছি। তো ওই জায়গায় আরেকটা চাচা ছিল, ওর ওই যে স্পটে একই রুম, মানে ওই জায়গাতে বেশি রেট পড়ে টঙ্গী থেকে, মানে ওই ব্যাংকের মাঠ বেশি রেট পড়ে, ভাল লাগে না, মানে এই জায়গায় শান্তি নাই, কি করুন। হাফ প্যান্ট ওই যে প্যান্টটা পইরা, আর একটা প্যান্ট খুলা, প্যান্টটা নিচেরটা নতুন, উরপেটটা পুরানো হয়ে গেছে ময়লার তেলা, ওই নিচেরটা খুলা মানে চিপা যায়, নিচেরটা খুলে উরপেটটা নিয়ে আরেকজনের কাছে বিক্রি করেছি ভাই দেড়শো দেড়শো দেড়শো, নতুন প্যান্ট বাচ্চার জন্য নিয়ে যেতে পারবে পড়তে পারবো, ওই দেড়শো দেনে একশো টাকা দিয়েছিল, ওই একশো টাকা নিয়ে আমি আরিসপুর চলে গেছি। তা আরিসপুর আমার মনে আছে, আরিসপুর কেন গেছি, ওই জায়গা তো আমার টাকার একটা জায়গা আছে, যেরকম কি ভাইয়া এসি জাতীয় পজেস্টে কি এসি, মানে এসিটা খুলে নিয়ে আসলে যদি টাকা দিতে পারে বিশ ত্রিশ হাজার টাকা পাই পাওয়া যায়। তা আমি ওই জায়গায় চলে গেছি, ওই জায়গায় যাওয়ার পরে এসি জাতীয় ছোট্ট একটা এসি এতটুক, ওইটাতে মানে ভ্যানে তুলে দিছি, ভ্যানে কন্ট্যাক্ট ছিল টাকা দিবে। তা আমি ওই জায়গায় চলে গেছি, ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় আমার একটা ফ্যামিলি গেছে, আমার ফ্যামিলি একটা পরিচয় হয়ে গেছে, ফ্যামিলি আমার দেখে ফেলাইছে, কে দেখছে আমার মা আমার বাবা। তা আমার মা বাবা দেখছে, বাট আমার দূরে থেকে মানে পাঁচ দশ গজ হাতে দূরে থেকে দেখছে। তা ওই জায়গায় ছিল আমার ফুবুর বাড়ি ছিল, তা ওই জায়গায় গেছে মনে খোঁজ লাগাইতে গেছে, মানে আমি ছিলাম নাকি, কিন্তু আমি তো নাই। তা আমি এসিটা নিছি, আর আমার মা আর বাবা একটু দূরে থেকে ডাক দিছে, মানে আমি শুনি নাই, চাইছি মানে না চিনার বাংলা শুনি নি, সামনে গেছে, আর আমি জানালা বলতেছি রফিক মামা টানো গাড়ি টানো জুড়ে টানো, আমি পিস দিয়ে ঠেলা দিতেছি জোরে টানো, আমি গাড়ি তুলব জিনিসটা সেল করতে দিয়ে দিব। তো আমার মা তো দশ মাস দশ দিন গর্ব রাখছে, সে দৌড়ে যায় আমারে ধরছে, কই গাছ তুই কে, মানে আমি আপনি কে, আমার মা কে বলি আপনি কে। তো আমার বাবা ব্যাকুল হয়ে গেছে, কি হলো এটা, তুই নিজেকে নিজে চিনতে পারিস না, তুই আবার তোর বাবার মারে চিনস না? আমি না কখনো না ভাই, আমি ডাকসির গেতাম বাসা গেলে তো আমি ওই যে ভয়টা আমার বাবা আমার মারবো, ভয় ছিল, রাগ জিতছিল সে, আমার ভয় ছিল। আমি ঠিক আছে আমি ধাক্কা দিছি আমার মাকে, আমি কিন্তু ধাক্কা দিয়ে ফালাই দিছি আমার মাকে, যে সময় ধাক্কা মেরে ফালাই দিছি আমার ড্রাগস নিছে, সে সময় আমার মাথায় ড্রাগস ছিল, ধাক্কা মেরে ফালাই দিছি। আমাকে যান এখান থেকে যান, সু দূরে যান, সময় না আমার কাছে, টাইম নেই, আমি যাইতেছি চলে যা। বাবা এটা কি কস? মানে আমার মা কান্দতেছে, মানে এই সময় মুখ ঘুরছি, এই সময় আমার চোখের পানি পড়ে গেছে, মানে ধাক্কা দিছি, মানে আমার খুব মানে এখনো মানে এই জিনিসটা মানে এখন পর্যন্ত আমি কিন্তু বাসে চলে যেতে পারি না এখনো। তারপরে আমি আমার মার ধাক্কা মানে ফালাই দিছি, একটা পর্যায়ে আমি নিজেকে মানে ক্ষমা করতে পারিতেছি না, চোখ দিয়ে খালি পানি পড়ে। তো বললাম কি রফিক, চলো আমরা যাই গা ভ্যানে, মা কান্দতেছে, আমি সামনে যেসব ধাক্কা দিয়ে আমার চোখের পানি পড়ে। তো বললাম কি থাক, যাওয়ার কোনো টাইম নেই, নিজে এই জগৎটা আমার, এই ডাক্সের জগৎটা চলে আসছি, আমি ডাক্স নিতেই হবে, স্বাভাবিক, না খেলে আমি বাঁচতে পারবো না, শরীর আত্মা চিকন হয়ে গেছে গা, মানে অনেক বাথরুমও হয় না, এই জিনিসটা না নিলে আমার নিজের বাথরুমও হয় না, হজম হয় না, কষ্ট লাগে। তো মারে আমি ফালাইতে গেছি, আমি গেছি পরে এসি দিছি, তো ওই জায়গা বিক্রি বিক্রি করার পর আমি আসে পড়ছি আবার, আমি ব্যাংকের মাঠে চলে আসছি, ওই জায়গায় আমি আবার ডাক্স নেওয়া শুরু করলাম। ওই জায়গায় নেওয়ার পরে আস্তে করে আবার আর একটা পজিশন, এক এক খারাপ দৃষ্টি আসছে আমার দিকে, কিরকম এখন ছিল ভাইয়া ডাক হয় তোর ডাক্স দেব, তুই বাচ্চা কিডন্যাপ করতে দেব।
কে বলে এটা?
এটা এক বড় ভাই বলে, এই কাজ পাবে তোর, এই কাজটা করতে হবে, জীবনে যদি বড় হস তাহলে কিছু পজিশন না, বাচ্চা নিতে হবে, কিডন্যাপ। তা বাট আমি কয় স্টেশনে দাঁড়াবি, বাস স্টেশনে, যে জায়গায় বড় বড় বাস স্টেশন থাকে, বাচ্চা মা থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, যদি কোলের বাচ্চা হয় ভাই এটা বিক্রি করা যায় 3 লাখ টাকা,
মানে যে কোনো বাচ্চা চিন্তাই করে নিয়ে আসে,
যে কোনো বাচ্চা না বলতে না, মানে ছোট বাচ্চা যেটা হইছে বাট এটা বয়স 4 মাস, যেটা এখনো মাকে চিনতে পারেনি,
ওই রকম একটা বাচ্চা চিন্তাই করে নিয়ে আসে, নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করে দেয়,
ওরকম টাইপের ছিল, বাট ওইটা যদি বিক্রি করে দিতে 3 লাখ টাকা, তাহলে আমাকে টাকা দিবে এখানে 50,000, আর বাদ বাকি টাকা 7 জন মিল্লা ভাগ হবে, এই জায়গা 50,000 আমাকে দেবেন, জিনিসটা আমি কাজ করবো। তা আমার এই জিনিসটা আমার মাথায় আর খেলে না, মানে এই জিনিসটা করবো আল্লাহর কাছে কি দামটা দিব, খুব খারাপ লাগে, মানে জিনিসটা না, এই জিনিসটা করতে হইব, আবার আসে আবার কয়ে না এটা করবো না। বড় ভাই
এই যে বড় ভাইয়ের সাথে প্ল্যান করছেন এত টাকা পাবেন ড্রাগস এর জন্য, এটা ভালো হবে, এত টাকা নিশা নেবেন, ওই মুহূর্তে কি একটা জিনিস কাজ করছে যে ঠিক আছে আল্লাহর কাছে কি জবাব দেবো, খুব ভালো। যে এটাই বলি প্রিয় শ্রোতা, দেখুন যে মানুষ আসলে যখনও খারাপ কাজ করে তখন ওর ভিতরে একটা বোধ জাগ্রত থাকে, হয়তো সেটা পাওয়ার কম থাকে, পাওয়ার যদি বেশি হয়ে যায় তাহলে মানুষ খারাপ কাজ করতে পারে না, কিন্তু ওই সময়টা থেকে একবারের জন্য মনে হতো যে আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার অবস্থাটা কি হবে?
হ্যাঁ, এটা আমার চিন্তা হইতো, ধরা পড়লাম কি হইতো, আমার ধরা পড়লে মনে করতাম কি বাচ্চাটা ঢিলা মারে চলে যেতাম, আল্লাহ দেখছে আমার কিচ্ছু করার নেই, অভিশাপটা তো লাগবেই।
বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, 2 মিনিটের বিরতি। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময় আমরা ইউটিউবে আমরা পুরো অনুষ্ঠানটি আপলোড করি, আপনি যদি আমাদের ইউটিউব থেকে অনুষ্ঠানটি শুনতে চান এবং গত যতগুলো অনুষ্ঠান এখানে প্রচার হয়েছে সবগুলো আপনি যদি ওখান থেকে ডাউনলোড করতে চান চলে আসবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে বেল বাটনটি আছে ওটা অন রাখবেন। হ্যাঁ বলেন, তারপর
এইটা মনে হইতো কিন্তু না, ছিলাম হলো ট্রেন স্টেশনের সামনে, স্টেশনের সামনে তার পাশে আর একটা সিটে, দুই পাশ, এই পাশে সিট, এই পাশে সিট ট্রেনের, যদি ওদিকের রাস্তা চলে যাচ্ছে, বাট বাচ্চাটা ছিল এই জায়গায়, মা ছিল এই জায়গায়, মাটা শুধু একটু সামনে গেছে, বাট বাচ্চাটা ছুট এতটুক বাচ্চাটা, ওইটা কি করলাম, ওই যে আপনার জানলাটা আছে না, ওই জানলাটা থেকে টাইনে নিয়ে আসা। আমার লগে আরো দুইটা ছেলে ছিল।
আপনি কি ট্রেনের ভিতরে ছিলেন না বাইরে?
আমি ট্রেনের ভিতরে ছিলাম। যদি কোনো প্রবলেম হয় তাহলে মহিলারা ধাক্কা দিয়ে সরাই দিন, বাচ্চারা তোরা এনে নিয়ে হেন্দা বার হয়ে যাবি না, আমি কিন্তু জায়গা মতন আসবো, এটা ছিল টার্গেট। তা মা এই পাশে, তা মাটা উড়পে থেকে উল্টা মানে ব্যাগটা ঢুকাইবো, বাচ্চাটার খুঁজে শুধু সামনেটা তুলো, জানলাটা দাও, খুব বড় আছে একটা বাচ্চা বাড়ানো যায়, সমস্যা নেই। তো ওরা কি করলো, দুইজন ব্যক্তি বাচ্চাটা নিয়ে টাইনা বার করে দিল, মাটা পিছিয়ে থাকা দেখ মানে বাচ্চা নাই। তা বললাম কি তাহলে মাও দেখে নাই, তাহলে আমি আস্তে করে নাই মা চলে যাই। তো আমাদের ঠিকানা আছে কোন জায়গায় নিয়ে বাচ্চা যাইতে হবে, ওই জায়গার ঠিকানা। তো আমাদের পাশে দুইটা একটা মহিলা ছিল আমার পাশে, ওই মহিলাটার মানে টার্গেট করছিল, মানে আমি ছিলাম এটার ভিতরে। তো ওইখান থেকে আমি মানে বারোয় টেনিস স্টেশনটা বারো একটা দৌড়ি দিছি, দৌড় দিয়ে চলে গেছি গা, চলে ওই রাস্তার ওই পারে গিয়া আমি বাস উঠছি।
বাচ্চার বয়স কত ছিল ওই বাচ্চা?
বাচ্চার বয়স ছিল নিম্নে পাঁচ ছয় মাস।
আচ্ছা,
এরকম বাচ্চা পাঁচ থেকে হ্যাঁ এরকম বয়স ছিল। তো আমি ওই পাশে রাস্তার ওই পারে যাওয়ার পরে বাসে, তো ওরা নিয়ে চলে গেছে গা, আমাদের গাড়ি আছে কিন্তু একটা সিএনজি ছিল, তুই সিএনজি তো ওরা নিয়ে চলে গেছে গা। তা আমি বাসে করে আসছি, আসার পর আমি এক জায়গায় দাঁড়াইছি, নিজের কাছে খারাপ লাগতেছে, এই ফার্স্ট মানে বুক ধরপড় ধরপড় করতেছে, আল্লাহ আমার তো মহিলাটা দেখে ফেলেছে, অন্য মহিলাটা যদি আমার ছবি তুলে ফেলে, মানে এই জিনিসটা কাজ করছো, যদি ছবি তুলে ফেলে মানে ভয়।
কিন্তু আমি বুঝলাম না বাচ্চাটা রাখলো কিভাবে, পাঁচ ছয় মাসের বাচ্চা হলো তো সেটা কোলে নিয়ে সবকিছু করার কথা, বাচ্চাটা রাখলো কোথায়?
বেটে 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 সিস্টেমের ভিতরে, ওই সিস্টেম ওরা তো জানলার সামনে ওরা তো দৌড়। এই জায়গায় যদি বাচ্চাটা যদি অজ্ঞান হয়ে যায় মরে যায় কোনো প্রবলেম নেই, কিন্তু এটা বিক্রি করতে হবে,
মানে আপনার কাছে তখন এটা প্রোডাক্ট, এটা বাচ্চাও না মানুষও না,
মানুষও না, এটা নিয়ে চাইতে হবে। ফার্স্ট কার ছিল এটা আমার, এটা কাজটা কোথায় ছিল, গাজীপুরিতে আমার, এটা মানে গাজীপুর স্টেশনটা মানে বিশাল বড় ছিল, মানে গর্বিত জঙ্গল টাইপের ছিল, মনে করি থামে গাড়িটা, তো ওই জায়গায় ছিল। বাট আমি পরে ওই বাচ্চাটা নিয়ে চলে গেছে ঘরে, আমি আমি বাসে ওইটা আমি পরে আসছি, আমি নামছি হলো আপনার কষাইপট্টি, যেটা কষাইপট্টি বলে এলো আপনার আরিসপুরিতে আরো সামনে, যে কষাইরা থাকে যেটা যারা কবা গরুর মাংস কাটে, তা ওরা ওই জায়গায় ওই জায়গাটাই বাচ্চা কিন্তু নিয়ে গেছে। যেরকম বাচ্চা কার মানে আমার ভয় লাগছে, একটা ভয় আল্লাহ এটা কি করলাম, মানে আমার ভয় লাগছে, এতদিন যা করছি করছি কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগতাস, মানে ভয়ানক মানে খারাপ লাগতাস। এরপর আমি নামলাম, নামার পরে ওর বাচ্চা তা বিক্রি করবে কার কাছে, মানে একটা মানুষের কাছে, কিরকম ওই তার ঘরে সন্তান হয় না, মানে ওর সন্তান হয় না, ওই তার কাছে বিক্রি করে দিতে হবে, তুই তিন লাখ টাকাই দিছে। পরবর্তী ওই বেড়ার মহিলা বলল যে পুরুষটা টাকা দিবে, তো ওই পুরুষের কি সমস্যা তার কি সমস্যা মহিলা, এটা তো আমাদের জানা দরকার নেই, কার কি বাচ্চা হয় না, বিক্রি করার টা তোমাকে জিনিস দিচ্ছে তুমি টাকা দাও। তো ওই জায়গায় যায় দেখি আমার বড় ওই বড় ভাইটাই ছিল উপস্থিত, ওই বড় ভাই ছিল, তুই বড় ভাই ছিল গেছি, যাওয়ার পরে তুই আসছিস এই জায়গায় আমাকে ভাই আমার এক বোতল পানি, মানে এক বোতল জায়গায় দুই বোতল পানি খাইছি, পানি খাইছি ওই জীবনের ফার্স্ট, যে সময় আমি ড্রাগস নিতাম পানি কিন্তু এক ফোঁটার বেশি মানে হাফ গেলাস রূপে আমি খাইতে পারি না কোনো সময়, সেই দিন আমি দুই বোতল পানি খাইছি, একদম আমার ইনস্টি খেয়াল ছিল, এক লিটার বোতলের পানি দুই বোতল খাইছি, মানে আমার ভয় মানে পশম মশম সব ভয় খারা গেছে, মানে কোন জায়গায় মহিলাটা যদি সেলফি তুলে মানে ছবিটা তুলে আমার যদি পেপার দিয়ে দেয় পোস্টার দিয়ে দেয়, মহিলা মনে করছে তা বুঝতে পারেনি। তারপর গেল টাকা দিল তিন লাখ, তিন লাখ টাকা দেওয়ার পরে সবাই একটা হোটেলে চলে গেলাম, দামি হোটেলে লয়ে গেছে, মানে একটা মানে দৃষ্টিভঙ্গি খারাপ হোটেলে লয়ে গেছে, মানে টঙ্গিতে, এবার তোমরা মজমাস্তি করো মাল। আমি কইতো কইলে ভাই আমার ঢাকস লাগবো আগে মাল, আমি মাল নিলাম খাইলাম, পর টাকা দিল আমার চল্লিশ হাজার টাকা, আর আমার বিশটা না তিরিশটা জিনিস মাল দিছে আমাকে, ফকির বাবা দিছে দশটা ইয়াবা ট্যাবলেট, আর হলো হিরোইন দিছে আমাদের বিশ পাতা, এটা আমি খাইলাম হোটেলে কতদিন থাকলাম এক মাসের মতন থাকলাম, খাইলাম ঘুমাইলাম, কিন্তু আমার ভাতের ভিত্তি কোনো রুচি না, মানে আমার সব শুকায় গেছে, ওই এক মাসের ভিতরে আমার ভাতটুমো হয় না, খুব কষ্ট, মানে অনেক কষ্ট হয়, মানে আমি এখন দৌড়াইতে পারলে দৌড়াইলে আমি মানে হরান হয়ে যাই, মানে ভাল লাগে না, মানে অজ্ঞান টাইপের হয়ে যায় গা। টাকা দিল, টাকা দেওয়ার পরে ভাঙলাম, তা আমার তো নিজের কাছে আমি নিজের স্বার্থ না, আমি আবার তো টঙ্গিতে গেলাম, টুঙ্গিতে যাওয়ার পরে ওই হোস্টেল থেকে টুঙ্গি গেলাম, তা আমার ওই বন্ধুটাই ওই জায়গায় ছিল, তা আমার রক্ত বেচে তুই তো মাল খাইছিলি, এখন আমার টাকা দিয়ে তোর মাল খাম, আমি টাকার মালিক, আমার পকেটে টাকা, ঠিক আছে। এরপরে এতদিন খাওয়ার পরে কিন্তু আমার ওই যে যাওয়ার পরে বন্ধুরা কইলাম তুই থাক কতদিন, তুই কতদিন খা তোর টাকা দিব, টাকা পাইছিস কই? ওর প্রশ্ন কোয়েশনটা কি টাকা পাইছিস কই? আমি তোর এখন কিডনি বেসুন, ওরে বললাম কত কিডনি বেচাইব, কারণ আমি তো আর বলি নাই গা আমি যে বাচ্চা নিয়ে গেছি, তাহলে তো আর ধরা যাইব গা, আমার সামনে তো আর থাকবো না, কিন্তু একটা লোক তো ছড়া যাইব গা, কিন্তু এখন যদি আমি আর লোকের কাজ না করি তাহলে আমার লাভ নেই। এখন আমি এই প্রচেষ্টা বুঝে লেছি বাচ্চা কিভাবে নিতে হইব, বিক্রি করতে হইব, এরকম কাস্টমার
মানে আপনার চিন্তা হচ্ছে এরপরও একটা চুরি করবো?
হ্যাঁ, এরপরও চুরি করবো, এটা আমার টার্গেট ছিল, কিন্তু আমার ওরে রাখতে হবে। তো আর আমি মিথ্যা কথা বললাম, আমি কিডনি বেচছি, কিডনি বেচা হয়েছে, তুই তো বললি আমি রক্ত বেচতে পারছি, তাহলে কিডনি বেপ আমার ব্যাপার না। তো বললো কি ঠিক আছে। এরপরে যেটা হলো, মানে আমার প্রজেক্ট ছিল আমি কোথায় থেকে আনছি এটা তো তোমার ব্যক্তি ব্যাপার না, আমি রক্ত যখন বেচতে পারি তাহলে কিডনি আমি বেচতে পারবো, তুমি টাকা দিছি তুমি থাকো আমার সাথে, কিন্তু আমার পাশে তো তুমি যাও তা কি, এখন আমার কি কিনতে হইব, কাপড় চুপড় কিনতে হইব, ভালো পজিশনে থাকতে হইব, কিন্তু আমার বাচ্চার লাইনে যাইতে হবে ভাইয়া, মানে বাচ্চা নিতে হবে, পয় পরিষ্কার থাকলে তাহলে আমার কেউ মনে করবো না এটা চোর, এটা ছেঁচোর, এটা কেউ টোকাই মনে করবো না। তো কি করলাম, কাপড় চুপড় কিনলাম, ওরাও কিনাইলাম, চুল কাটাইলাম, সবারই দুজনের চুল কাটলাম, সবকিছু করলাম, পসের শিক্ষা ফালাইছি, তাই না, করার কিছু নেই। চুল কাটার পরে ব্রেন খাটলো কি ভাইয়া, মানে কি এখন আমি একটা খবর পাই গেছি গা, যেটা হলো আমার ফ্যামিলিগত, আমার নিজের খালতো বোনের বাচ্চা হবে।
ও মাই গড, হো হু, দ্য মোস্ট ডেঞ্জারাস এপিসোড এভার ইন সিক্রেটস, নট ইন সিক্রেটস, মাই এন্টায়ার লাইফ, বিকজ আমি জানি না আসলে উনি কি প্ল্যান করতেছে, ইট ইজ ট্রু অর নট, বাট উই ওয়ান্ট টু রিভিল। আমরা তার আগে আপনাদেরকে একটা বিষয় একটু অবগত করতে চাই, আপনারা আসলে এই এই গল্পটা শুনতে চান কিনা, আমি একটা ভোটিং এ দিতে চাই, একটা SMS পোল আহ্বান করতে চাই, আফটার আ লং লং টাইম, আফটার আ ডিকেড, আমি বলবো যে ও যা বলছে সেটা অত্যন্ত লোমহর্ষক, ড্রাগস একটা মানুষের বিবেককে স্ম্যাশ করে দিতে পারে, দ্যাট আই নো, অ্যাকচুয়ালি আই নো, এবং কিন্তু সেটা কত ভয়াবহ লেভেলে হতে পারে, আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল, ট্রুলি আনথিঙ্কেবল। আপনারা যদি মনে করেন যে ইয়েস ওকে বলার সুযোগ দেওয়া উচিত, এবং আপনারা জানতে চান যে আসলে ও কি করেছে শেষ পর্যন্ত, তাহলে আপনারা ভোট করবেন ইয়েস বলে, এবং যদি মনে করেন যে না আপনারা শুনবেন না স্টোরিটা, তাহলে আপনারা লিখবেন নো, ইয়েস নো ভোট করার সুযোগ আছে। এবং নিয়মটা হচ্ছে, প্রথমে যেটা করতে হবে, ঢাকা FM এর পেজে আসতে হবে, ঢাকা FM এর পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM, আমি আবারও বলছি www.facebook.com/ILoveDhakaFM, এই পেজটিতে গিয়ে আপনি ওখানে দেখবেন যে একটা স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা স্টোরিটা কন্টিনিউ করব নাকি করব না, যদি আপনি মনে করেন যে কন্টিনিউ করা উচিত তাহলে আপনি লিখবেন ইয়েস কমেন্টসে, যদি মনে করেন যে না করা উচিত না তাহলে আপনি লিখবেন নো। আমরা 15 মিনিটস বা 20 মিনিটসের মতো কাউন্ট করব ওখানে ইয়েস নোর পার্সেন্টেজটা কত হতে পারে, তারপরে আমরা আসলে ওকে বলার সুযোগ দিব কি দিব না সেটা সিদ্ধান্ত নিব, ওকে, আপনাদের ভোটের প্রেক্ষাপটে। সো প্লিজ কাম টু ফেসবুক পেজ এবং ওখানে এসে আপনারা কমেন্টস করুন www.facebook.com/ILoveDhakaFM। ওকে, তো আপনি খবর পেলেন যে আপনার খালাতো বোনের বাচ্চা হবে, জি, তারপর
বাচ্চা হবে, এই বাচ্চার খবরটা আমি পাইছি একমাত্র আমার এলাকা থেকে, এলাকার একজন আসছে,
খালাতো বোন মানে কি আপন খালাতো বোন?
আপন খালাতো বোন।
ওকে,
তো আমি এটা মনে করতাম না আমার খালাতো বোন যেটা ওর মা ছিল না, বাট
জি
মা মৃত্যু ছিল,
ওর আবার মা মৃত্যু ছিল,
হ্যাঁ মা মৃত্যু ছিল,
আচ্ছা,
সে তার বিয়া মানে প্রেম করে বিয়ে করছে, তো আমার ফ্যামিলি তাকে পালতো,
আচ্ছা,
আমার বাবা মা পালতো, তো অন্য টাইপের ছিল, অন্যরকম মেয়ে ছিল, মানে উইটাও ওর হাজবেন্ড ছিল নেশাগত, ড্রাগস নিত, ওর ড্রাগস নিত ওর হাজবেন্ড, বাট আমার লক্ষ্য ছিল কি ওর বাচ্চাটা আমি কিডন্যাপ করব, এটা ছিল আমার প্ল্যান,
কিডন্যাপ তো না আসলে চুরি করবে,
চুরি করব, এটা আমি চুরি করব, এটা আমার লক্ষ্য ছিল,
চুরি করে বিক্রি করে দেবেন,
হ্যাঁ বিক্রি করে দিব। তো এর আগেই আমি খবরটা আমি পাইছি, মানে নরমালে হয়েছে কোথায়, আমাদের এলাকাতে ব্রাক মেডিকেলে, বাচ্চাটা নিয়ে আসবে, বাসাই তো নিয়ে আসবে, তো অবশ্যই কি আমার নানি থাকতো, আমার নানি তার সাথে থাকতো, মা বাপ মা হারা ছেলে মেয়ে থাকতো, তো এইটা ছিল, বাট আমি এটা পরে কানেক্ট করলাম কি আমি এই পরীক্ষাটা কি এখন কি বাচ্চাটা খামো নাকি আর একটু বড় হয়ে দিই, চুল মূল বাইরে নিক, একটু স্বাস্থ্য এনে খালকা, এখন যদি বাচ্চা নেন দুধ দিতে পারবো না আমি। আমার প্ল্যান ছিল এটা, দুধ দিতে পারবো না, আর বাচ্চাটা এত সুখ না, নিয়ে আমি কোথায় রাখবো?
ওকে ওকে,
পরে আমি ট্রাই করলাম।
আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করছেন এবং ওকে অনেক গালমন্দ করছেন। আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। ড্রাগস একটা মানুষকে কি করতে পারে, এর চেয়েও ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে ড্রাগস নিলে, এবং মানুষ তখন মানুষ থাকে না, মানুষ হয়ে যায় একটা দানব, কাণ্ডজ্ঞানহীন দানব, এবং আমরা সেদিকে এগোচ্ছি। কজ এই জন্যই বলছিলাম যে লোডটা আপনারা নিতে পারবেন কিনা, যে আজকের সিক্রেটস এর ড্রাগ, একজন ড্রাগ অ্যাডিক্ট মানুষ কি করতে পারে। ও তো একদম ক্লাস 8 বছর বয়স থেকে ড্রাগের মধ্যে গেছে এবং স্টেপ বাই স্টেপ ও বড় বড় ধরনের ড্রাগ নিয়েছে, বিশেষ করে ব্রাউন সুগার যেটাকে আমরা হেরোইন বলি, সেটা ওর জীবনে কতটা প্রভাব ফেলেছে এবং সেটার জন্য ও কতটা অমানবিক হয়েছে, সেই গল্পের একেবারে ধারাবাহিক পর্যায়ে আমরা একেবারে প্রথম দিকে আছি। এরপরে আরো ভয়ানক কিছু আছে আমি জানি, এবং সেজন্যই বলছিলাম যে আপনারা শুনতে পারবেন বা শুনতে চান কিনা সেটার জন্য কমেন্টস করতে হবে আমাদের পেজে এসে, www.facebook.com/ilovedhakafm। ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, ওখানে স্ট্যাটাসে গিয়ে কমেন্টস করুন। গণহারে কমেন্টস করতে হবে, ইয়েস অথবা নো লিখে। যদি নোর পার্সেন্টেজ বেশি হয় আমরা ক্যান্সেল করে দিব স্টোরি, যদি ইয়েস এর পার্সেন্টেজ বেশি হয় তাহলে আমরা কন্টিনিউ করব। একটু পরে আমরা রেজাল্ট জানাচ্ছি, বলুন।
তারপর হইল, মানে বললো, মানে আমি
চিন্তা করলাম যে হ্যাঁ বাচ্চাটা একটু বড় হবে,
বাচ্চাটা চিন্তা করলাম বড় হবে। আরেকটা চিন্তা ছিল বাচ্চাটা কিনবে কে, পজিশন দিতে হইব, কিনবে কে। পরে বাট আমি গেলাম কোথায়, ওই বড় ভাইয়ের কাছে,
জি,
যেটাকে 3 লাখ টাকা বিক্রি করছে। তা ওই ওই কষায় পট্টিতে আমি গেলাম, বড় ভাইরে বললাম, ভাই এমনিতে এটা মানে কে কিনে, মানে জিনিসটা কিনে কিনে কে, মানে এমনিতে আমার যদি একটু বুঝাইতেন, মানে আমি একটু অবস বলতেছি, মানে আরে
মানে এই কথাটা কেন
জানার জন্য,
মানে আলটিমেটলি বড় ভাইকে দিবেন না, দিবেন হচ্ছে
আমি একা টাকাটা খাবো, আমার লক্ষ্য এটাই, মানে টাকাটা যদি আমি পাইতাম আমি বড় লোকের জীবন, টাকা পয়সা থাকবো বেশি, অনেক দিন চলতে পারবো, তা আমার এটা এটা ছিল।
এবার আর একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি, এবং ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসছি। আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করুন 09611904904 এই নম্বরে। আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি 2 মিনিটের বিরতি।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
সিক্রেটস শুনছেন প্রিয় শ্রোতা আপনারা সবাই, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং ঢাকা এফএম 90.4 এ সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটা আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা একটা অন্যরকম সিচুয়েশনের মুখোমুখি হয়েছি আজকের এই স্টোরি নিয়ে, হুইচ ইজ ভেরি ভেরি টেরিফিক, আমি বলব ভয়াবহ। এবং আমি হঠাৎ করেই একটা এসএমএস বা কমেন্টস পোল, যেটাই বলি না কেন, ফেসবুকে আহ্বান করেছি এবং সেখানে আমি বিভিন্ন রকমের কমেন্টস আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু সময় বিলং করতে চাই, আরো অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে দিতে চাই, এরপরে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা কত পার্সেন্ট শুনতে চাচ্ছেন আজকের এই পাভেলের জীবনের যে ভয়ানক রকমের সিক্রেটস সেটা। পার্সেন্টেজ নো যদি বেশি হয়ে যায় আমি অফকোর্স সেখানে স্টপ করে দেব, যদি দেখি যে না ইয়েস পার্সেন্টেজ অনেক বেশি তাহলে আমি কন্টিনিউ করব। সো ছোট্ট একটা বিরতি নেব, আর এই ফাঁকে সবাইকে বলছি এসে রেজাল্টটা জানিয়ে দেব, আর আপনারা সবাই আসুন ফেসবুকে, আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজ, ওখানে এসে কমেন্টস করুন। হ্যাঁ অবশ্যই কমেন্টস করবেন, ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm, আমাদের ঢাকা এফএম এর পেজ, ওখানে যে লাস্ট যে স্ট্যাটাসটা দেওয়া আছে ওখানে আপনারা ইয়েস বা নো বলে কমেন্টস করবেন। একজন ব্যক্তির 1000টা কমেন্টস করার দরকার নেই, একবার কমেন্টস করলেই হবে। আরেকটি বিষয়, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ছোট্ট আরেকটা বিরতি, এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের, ফিরে এসে রেজাল্ট।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আর জে কিবরিয়া এবং আমার অনুষ্ঠানের নাম হচ্ছে সিক্রেটস। ১৯তম পর্ব আজকে আমরা প্রচার করছি, পাভেল আছে এখানে। এই অনুষ্ঠানটি আপনারা পুরোপুরি ডাউনলোড করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে এখানে, পুরনো অনুষ্ঠানগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যে ইস্যুটা নিয়ে আজকে আমরা একটু হলেও অনুষ্ঠানটিকে পজ দিয়েছি, সেই জায়গাটি আমরা সমাধান করতে চাই।
ওকে, এখানে আমরা কমেন্টসের যে রেজাল্ট আপনারা গিয়ে দেখতে পাবেন যে ফেসবুকে যে কমেন্টসের এখানে আমাদের যে স্ট্যাটাস দেওয়া আছে, ম্যাক্সিমাম পিপুলে লিখেছেন ইয়েস, এবং একটা আইডির আমরা একটা ভোটই কাউন্ট করেছি। সো আমরা কন্টিনিউ করছি আর কি। ওকে, হ্যাঁ বলুন।
বরাবর তুই আমার বলতেছ তুই জানি না কি করবি, আমাকে না আমার এমনি জানি ভাই, আপনার সাথে কাজ করলাম একটা, আপনি তো জানেনি সাহস লিয়ে কাজ করছি, বিশ্বাস করছেন, তাই বিশ্বাসের মর্যাদা যদি আপনি যদি একটু বলতেন তাহলে একটু ভালো লাগতো। যেই মহিলাটার বাচ্চাটা দিছে, মহিলাটার যে পুরুষটা, ওই পুরুষটার ওই মহিলাটা এই বাচ্চা কিনে তারা আবার বিক্রি করে আরেক জায়গায় ট্রান্সফার করে দেয়, মানে আরেক জায়গায় বিক্রি করে ফেলে। বাট আমি ওই মহিলা কইছি ওই হেয়ার কাছে বেছি, পরে ওই যে আঙ্কেলটা ছিল ওই মুরব্বীটা যে লোকটা কিনে, আরে একটু সাইডে রাখি করি, দেখেন আপনি বড় বাইরে জানেন না, আপনার লোক একটু পার্সোনাল কথা ছিল। কই কি কথা, কই টাইম নেই, মানে হ্যাঁ কাছে টাইম থাকে না, মনে করো ধরা মরে দিব, এরকম একটা পজিশন থাকে, ভয় থাকে, ভয় পেয়ে মানুষের তো অকমের কাজ করলে ভয় থাকবে স্বাভাবিক। তাহলে তার জি কেনাম ভাই আমি একটা আছে, একটা বাচ্চা আছে, ও কতটুক বলতেছে কতটুক, কয় কেজি, মানে আগে কেজির মাধ্যমে আসে, মানে যদি ছোট এক কেজি ওটা বাচ্চা দিয়ে দিবে কেজির মাধ্যমে আসতেছে, আমি কেজি মজি না, মানে বড় হইলে আমি বাচ্চাটা দিয়ে দিতে পারি স্বাভাবিক, আমার হাতে আছে। শুন, যদি ছোট থাকে তাহলে এই টাকাটা পাবি, মান পাবি বেশি, কি লেখা ছোট, যদি বাচ্চাটা যদি দেশ আরেক জায়গায় আরেক মার কাছে তাহলে অরে মনে করবো ওইটা ওর মা, আর যদি বড় দেশ তাহলে তুমি চিনা ফালাইবি এটা তো ওর মা না, মনে করবো অন্য জায়গাতে পালক আনছে, তুই মনে করবো আর সন্তান থেকে প্যাডের থেকে হয়েছে এইটা মনে করবো। তুমি ভাই আমি তো মাথা মানে মুখ করতেছি, আপনাদের মাথা এত বুদ্ধি, মানে বুদ্ধির কথা কইছি, বুদ্ধি খাটালে টাকা কামাইতে করতে হবে স্বাভাবিক, ঠিক আছে আমি বাচ্চা দিতেছি আপনি টাকা পার্স করেন, বলতেছি আপনি টাকা দেন অর্ধেক ক্যাশে, মানে এমনি ই দেন আগে টাকাটা দেন অ্যাডভান্স করেন, কত আমাকে অ্যাডভান্স, আপনি যে যতই করবেন অ্যাডভান্স, আমার টাকা দিল 20,000 টাকা, আমি ওই বন্ধুটারে নিয়ে আসলাম, কোনো কথা বলবি না, টাকা দিল 20,000, তা আমি গেলাম ওই 20,000 টাকা নিয়ে, ওই 20,000 টাকা নিয়েই কতদিন আমি অফ, মানে অফ ডে ছিলাম, মানে থাইমা থাকছি, বাচ্চাটা একটু বড় হয়নি, মানে সুবিধা হবে নিতে, কেউ যদি না বুঝতে পারে, মায়ের কোলে থেকে দুধ ছাড়ার আগে আমি যদি নিয়ে যেতে পারি, সেই বদেশটা ছিল আমার। তারপর একটু বড় হয়েছে, এরপর আমি চলে গেলাম, আমি উত্তরে আসলাম। তো আমার বোন এই জায়গাতে থাকে না, থাকে কোথায়? থাকে হইল আপনার নিকুঞ্জ, নিকুঞ্জ বামে যে বাজারের দিকে থাকে। তো ওই জায়গাতে আমি গেলাম, পাইছি। তো আমার বোনের সাথে, মনে করেন আরেক বোনের সাথে দেখা হয়েছে, আর দুইটা বোন। তো বড় বোনের সাথে দেখা হয়েছে, আমি কইছি তোদের বাসা কোথায়? কয় বাসা সামনে। আমি যাবো যাবো। তা আমার লগে দুইটা লোক ছিল, তা আমার লক্ষ্য ছিল টাকার বিষয়। আমি তো টাকা নিবো, আমি আবার অ্যাডভান্স টাকা নিয়ে আসছি 20,000 টাকা। যদি আমি টাকাটা যদি নাও নি, তাহলে আমি মাইরা ফেলাইতে পারে, যে কোনো একটা কিছু করে ফেলাইতে পারে, সে ডর ছিল। তা বললাম কি ঠিক আছে আপু, আমাকে বাসায় নিয়ে যা, আমি একটু যাই। তুই তো বাসায় যাস না, তোর এই অবস্থা কি মানে ভয়ানক। হ্যাঁ কোনো কাছে না। আমি কইতেছি তুই কোথায় যাচ্ছি? আমি তো সামনে যেতেছি, বামে গেছি, বামে গিয়ে বাসাটা পাইছি, সমস্যা নেই। তারপরে গেলাম বাসার দিকে গেলাম, তা আমার বোন দেখতেছি কি মানে বাচ্চাদের ট্যানার গুলা আছে না, সেগুলো সব লড়াইতেছে। তিনজন আমরা, বা তিনজন মানে প্রচেষ্টা, কিন্তু ওই যেরকম আমি ওই আগের বারে যেটা খাইছিলাম, যেটা নিছিলাম, সেরকম ভাবে আমি মানে করতে চাই, মানে আমি কালার জন্য না হই, মানে ওই জায়গার ভিত্তি আমি জানি, আমি পরিবারের ভিত্তি যদি কালার না থাকে, এই প্রচেষ্টা ছিল। তো আমি কি করলাম, দুইটা লোক রেখলাম, বন্ধু তুই এই পাশায় আর তুই এই পাশায়, আমি বামেদা ঢুকবি মানে ঘরের ভিতরে ঢুকবি, ছিটকিটা খুলবি, মিয়া খালি নগদ তাসা টাস যাবি। তা আমি কোন জায়গাতে ধরা খাইলাম, মানে আমি বাসায় ঢুকে গেছি, ধরা খাই গেছি। পরে বললাম কি রে কি অবস্থা, কই বললো তুই এতদিন কাইন্দা দিস আমার দেখা, মানে আমি অনেক বছর পর আমি গেলাম, এক বছর হবে এরকম। তা গেলাম, তারপর আমার বলতেছি কি ভাই তুই কই ছিলি? আমার মা হারা, আমি তো এইটাও ভাবতেছি, মানে আমার ভিত্তি একটা ই চলতেছে, আমি বলে এইটা কি মানে ওর মা হারা। টাকাটা নিছি, টাকাটার বিষয়ে আমার ডর ছিল, মানে যদি আমার মায়েরা ফলায় তাহলে তো আমার মা বাবা আর পাইব না, যদি সুস্থ থাকি যে তাহলে আমি যাইতে পারবো। ঘটনার পরে আমি কি করলাম, পরে ওরা বাচ্চাটা নিয়ে বার হয়ে গেছে, আমাকে যা তোর মেন রাস্তা যা, সিএনজি নিয়ে একটা সিএনজি নিছে বাচ্চারা নিছে। কি করলো ওরা, আমি ফিটার যদি সামনে থাকে, প্রচেষ্টা কি শিখিয়ে দিছে, যেই বেড়া থেকে 20,000 টাকা নিছি, সে বললো কি ফিটার যদি থাকে, ফিটারটা কিন্তু মুখে রাখবা, মুখে থেকে সরাবে কিন্তু বাচ্চা কিন্তু চিক করে দিতে পারে স্বাভাবিক। তা আমি আমি করলাম ভাই এত ব্রেন্ড, আচ্ছা ঠিক আছে সমস্যা, আমি ফিটার যদি থাকে ফিটারটা মুখে না, ফিটারটা মুখে নিছে। ফিটারটা মুখে নেওয়ার পরে পরে চলে গেছে, আমি কইছি ঠিক আছে। আস্তে আস্তে ওরা বাইরে এসে নিকুঞ্জ আইসা মানে গাড়ি ধরছে। তা আমার বোন এখনো তেনা লাড়তাছে, মানে অনেকই তেনা, বাচ্চাদের যখন একটা বাচ্চা হয়েছে তেনা তো থাকবি স্বাভাবিক, ঘরের কিছু না থাকলেও তেনা দিতে হবে, তো দিতেছে। পরে আমি রুমে গেছি, রুমে গিয়ে চিক করেছি আমার বাচ্চা, এখন আমার ভিতরে সন্দেহ ডিগে গেছে, কিন্তু পাবেল এলো পাবেল এলো, তো বাচ্চা নেই ভিতরে কি। তা আমার পিছে দুইটা লোক ছিল, ওই লোক দুইটা দেখে ফলাইছে, সন্দেহ ডিগে গেল। আমি কেমন কমো বাচ্চা কই, কি করছ বাচ্চা দেখ কোথায় আছে, মানে আমি এই জায়গায় একটু পাট দলাম, মানে অন্যরকম মুড দূর। পরে আমি কই ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, আমি এইদিকে তুই আবার কি কইছি, আমি এদিকে যে আসছিস বাসাটা বাড়ানিছিস, এদিকে তো চোর অনেক ডাকাত মুখা থাকে, এমন যে কিডন্যাপ বাড়েছে বাচ্চা মুচ্ছা নেওয়ানের, মানে আমি অন্যরকম কথা বলছি, মানে টার্গেট আমি নিয়ে যাইয়া টাকাটা খালি লই, আমি খালি চম্পট পরে গেছি। পরবারে আমি ঠিক আছে আপাতত এদিক থাক, আমি ওদিকে বাড়িতে আমি দেখি গা বাচ্চাটা আসে নাকি বাইরে, আমি কোনো বাড়িতে বাইরে মনে করি চিএনজি খারাপ হয়েছে, নগদ ডিকে নগদ টান গেছি গা চলে গেছি গা, এই সন্দেহ ডিগে আমি নিয়ে গেছি বাচ্চা। এর পরে থেকে মনে করেন পরিবার থেকে আমি আলাদা হয়ে গেছি, এখন পর্যন্ত আমি যাইতে পারি না।
কত সালের ঘটনা এটা?
এটা হয়েছে 2014 সালে।
আচ্ছা, বাচ্চাটা নিয়ে কি করলেন?
বাচ্চাটা নিয়ে আমি বিক্রি করে ফেলেছি, তাও নিজের ভাগ্নি দিতে মানে কষ্ট লাগতেছে,
নিজের ভাগ্নি
দিতে কষ্ট লাগতেছে, মানে অন্যরকম মানে ফিল, মানে আমি এতটা জঘন্য হয়ে গেছি।
আমি একটু আগে বলেছিলাম যে দিস ইজ দ্য টাফেস্ট স্টোরি এভার ইন মাই এন্টায়ার রেডিও ক্যারিয়ার লাইফ। একটা ড্রাগ অ্যাডিক্ট মানুষ কি করতে পারে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া পিপল, বিকজ যার পরিবারে একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলে মেয়ে আছে সেই জানে যেটা কতটা ভয়ানক হতে পারে। আমি নাম মেনশন করব না, আমি হঠাৎ করে আমার প্রিয় শিক্ষকের, খুব 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 প্রিয় একজন শিক্ষক আমার, তার ফোন পেলাম অনেকদিন পর, এবং সে যখন আমাকে পড়াতো, আমার মনে আছে অনেক আগে, অনেক আগের ঘটনা, তার প্রথম বাচ্চাটা তার কোলে থাকত, তার বাসায় গিয়ে আমি পড়তাম। তো সেই বাচ্চাটা অনেক লম্বা সময় পরে যোগাযোগ হচ্ছে, তো সেই বাচ্চাটা বড় হয়ে গেছে, টিচার আমাকে ফোন দিয়ে হাউমা করে কান্না, বিকজ সে যে কোনোভাবে হোক জেনেছে যে সেও আমি মিডিয়াতে কাজ করি বা এরকম। কি হয়েছে স্যার, কি হয়েছে? যে আমার বড় বাচ্চাটাকে তুমি হয়তো চিনবা। আমি হ্যাঁ আমি চিনি, আমি অনেক ছোট অবস্থায় দেখেছি কোলে, আপনি কোলে ওকে নিয়ে আমাকে পড়াতেন। হ্যাঁ, ও তো এখন অনেক বড় হয়ে গেছে, ওর তো এইরকম এরকম আমার টিচার সো ব্রিলিয়ান্ট, মাশাল্লাহ এত ব্রিলিয়ান্ট সে। এবং তার যে ফার্স্ট বেবি, সেই ফার্স্ট বেবির এডুকেশন যে ক্যারিয়ারের কথা আমাকে বলল, আমি আমার বিশ্বাস হয়নি যে এত ব্রিলিয়ান্ট একজন টিচারের মানে ফার্স্ট বেবি কেন এরকম একটা অবস্থায়। তারপরে সে আমাকে পুরো স্টোরিটা বলল যে এই হচ্ছে অবস্থা। তারপরে আমাকে সে রেগুলার ফোন দিতে লাগলো যে তুমি ওকে একটু এনগেজ করার চেষ্টা করো, এনগেজ করার চেষ্টা করো। বুঝতে পারছিলাম যে কেন এনগেজ করার চেষ্টা করার কথা বলছে, যেখানে স্যারের হাতে লটস অফ অপশন। পরে আমি যেটা বুঝলাম যে ও ড্রাগ নেয়, এবং নট অনলি দ্যাট, ও ড্রাগ নিয়ে বাবা মায়ের গায়ে রেগুলার হাত তোলে, রেগুলার হাত তোলে। এবং আমি যেটা করলাম যে ঠিক আছে তাহলে ওকে আপনি পাঠাই দেন, আমি দেখি একটু কাউন্সিলিং করে কিছু বলা যায় কিনা, ও যেহেতু আমার সম্পর্কে মোটামুটি জানে। অ্যান্ড বিলিভ মি গাইজ, ও যখন আমার সামনে আসলো একদম সুটেড বুটেড, ওকে দেখে বোঝার কোনো উপায় নাই যে ও এই ধরনের ড্রাগ নিচ্ছে। অ্যান্ড হোয়াট হি সেইজ, যে বাবা হচ্ছে ওর সবচেয়ে কাছের বন্ধু। আমি খুব চোখে নাকে মুখে, আমি আমি বিলিভ করতে পারছিলাম না যে একজন শিক্ষক আমাকে ফোন দিয়ে কাঁদছে হাউমাউ করে তার সন্তানের জন্য, আর সেই সন্তান এসেই আমাকে এত স্মার্টলি বলছে যে বাবা হচ্ছে তার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, এবং সে মিথ্যা কথা বলছে। অ্যান্ড হোয়াট হ্যাপেন লাস্টলি, ইউ ডোন্ট বিলিভ দিস বয় সুইসাইড, এবং যাওয়ার আগে সে একটা নোটও লিখে গেছে। যাই হোক, আমি আমি জাস্ট একটা ঘটনা আপনাদেরকে বললাম যে ড্রাগ যে কি করতে পারে, মানে যারা ভুক্তভোগী, যেসব ফ্যামিলির সন্তানরা দুই একবারের জন্য হলেও এই ধরনের ঘটনায় গেছেন, আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল, ইউ ক্যান বিলিভ দিস। কজ এই ছেলেটা তো বলছে যে নিজের ভাগ্নিকে বিক্রি করে দিয়েছে ছোট একটা বাচ্চাকে। মানে মানুষের ভিতর যদি বিন্দুমাত্র মানসিক মানবিকতাও থাকে তাহলে তো এটা সম্ভব না। না, আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছিল। কিন্তু ড্রাগ যারা নেয়, কিছু কিছু ড্রাগস আছে ওই মানবিকতাটাকে ভয়ানকভাবে কিল করে ফেলে অ্যাডিকশনের ক্ষেত্রে, অ্যান্ড দ্যাট ইজ পসিবল। ওকে গালি দিয়ে কোনো লাভ নেই, বরং নিজে সতর্ক হন, সেজন্যই আমাদের এই সিক্রেটস। হ্যাঁ, আপনি বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে ফেললেন, তিন লক্ষ টাকা এমনি নিলেন।
হ্যাঁ, তিন লক্ষ।
আর যে দুজন কাজ করলো আপনার সঙ্গে,
টাকা দিছি,
আচ্ছা,
চল্লিশ করে দিছি। মানে আমি
এই মেয়েটা কোথায় আছে, আপনার এই ভাগ্নি কোথায় আছে?
এখনো আমার সামনে চোখে ভাসে আছে, এখনো
আছে বলতে,
আছে বলতে ওই যে মহিলাটা নিয়ে গেছে সেই মহিলাটার কাছে আছে।
ওই মহিলা বিক্রি করে দেয়নি?
না, ওই মহিলা বিক্রি করে নাই, ওই বাচ্চাটা খুব কিউট ছিল।
তো আপনি তো চাইলে এটাকে যে কোনো মুহূর্তে একটা ফ্যামিলি ফেস করাইতে পারেন।
দিতে পারি না তো ভাইয়া।
কেন দিতে পারেন না?
অসময়ে, এটা মানে আমার বোনটা তো চলে গেছে, আর দিতে পারি না। তারপরে আরেকটা বাচ্চা মানে নেওয়া হয়েছে, বিয়ে শাদী করা হয়েছে, জামাই ছিল ড্রাগস প্রতি,
ওর জামাইও ড্রাগস এসেছিল।
এরপরে
আপনি আর চান্স মানে নিতে পারেননি?
না।
কিন্তু এই এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা তাহলে আসল কাহিনী কি জানে যে এর ঘটনা? বয়স কত এখন? তিন চার বছর বয়স?
হ্যাঁ, আরো বেশি।
আরো বেশি? তো কি জানে আসল কাহিনীটা, জানে ঘটনাটা কি করেছে?
কখনো জানে না, দূরে আছে, অনেক দূরে থাকে, মমিশিং।
ওকে আমরা সামনে দিকে আগাই। তারপর
তারপর এমন কাহিনী হলো, টাকা দিল, টাকা নিয়ে আমি পুরো পুরো খরচ ফরচ করলাম অনেক দূর। মানে আমি এখন টাকার মালিক মনে হয়, মানে অন্যরকম লাগে। সবাই যার মতন থাকলো, আমিও সবার ছেড়ে দিলাম। আমি এক জায়গায় গেলাম, কক্সবাজার গেলাম। মানে এখন আমার চিন্তা ছিল মানে ভালো ভালো গ্যাং এর সাথে পরিচয় হব, যেরকম হোক টাকার বিনিময়ে, মানে টাকা আমার থাকবো। আমার লক্ষ্য ছিল ভাই আমার একটা গাড়ি থাকবো পিছে, আমি ছিটে বসবো, মানে ড্রাইভার চালাইবো, এমন আমার পজিশন ছিল। তেমন হয় না, আট টাকা কামাইতে পারি না। আমি ঠিক আছে, এই টাকা পাওয়ার পর এতটি টাকা মানি, আমার দুই মাসের ভিতরে টাকা এটি সব শেষ, সব হিরনের পিছে
এই তিন লক্ষ টাকা,
এই তিন লক্ষ টাকা মানে অগর নিয়েই খাইছি। মানে আর যে দুইজন ছিল সেই দুইজন বাসায় যাইতো মোটামুটি, কিন্তু আমি তো বাসায় মুখ দেখতে পারতাম না। ওই টাকা আমি দুই মাসের ভিতরে পুরো টোটাল শেষ করে ফেলেছি।
আচ্ছা,
তো এরপরে এই যে এই ড্রাগস নিয়ে আরো কক্সবাজার ছিলাম, কক্সবাজার থাকার পরে ভালো ভালো লোকের লোকে পরিচয় হয়েছে, তো আরো অনেক সামথিং কাজ, অনেক আমার কাজ দিতে চাইছে, কিন্তু আমি আর এইসব লাইনে যাইতে চাই না বললাম, আমি আর যাইতে চাই না। পরে বন্ধুটা বললো কি এখন কি করবি? ব্যবসা করব। কি ব্যবসা? ফকির বাবার ব্যবসা করো।
মানে ইয়াবার ব্যবসা?
ইয়াবার ব্যবসা করবো। ব্যবসা শুরু করার পরে ইয়াবার ট্যাবলেটের ব্যবসা করতাম। সিম্পল, আমার দুইটা বন্ধু ছিল আমার পাশে।
এটা কি কক্সবাজারে ব্যবসা করতে নাকি কক্সবাজার থেকে?
কক্সবাজারে ব্যবসা করতাম, কক্সবাজার থেকে নিয়ে এসে পরে ব্যবসা করতাম। আর যদি টুকটাক বেশি লাগতো দশটা, মানে পাইকারি সি যাবে দশটা পনেরোটা বিশটা মিন দিতাম, মানে এক দুইটা বেচতাম না, এটা পোষ হয় না। মানে এক দুইটা দিলে মনে করি ধরা মোড়া খাই দিব, ধরা নাকি একবার দশটা দিব, এই কারণে। তো ওই জায়গাতে কিনতাম, ওই জায়গাতে আমরা হ্যাঁ একশো করে টাকা, একশো করে কিনতাম বড় জিনিস, তো ওইটা বিক্রি করতাম দুইশো টাকা, একশো টাকা লাভ। মানে ওই জায়গা মানে কাস্টমার আছে যে হোটেলে আসে, মানুষরা বেড়াইতে আসে, ঘুরতে আসে, তো এই জিনিসটা খুঁজে পায় না। এখনকার অতিরিক্ত ড্রাগস মানুষটা নেয় ইয়াবা ট্যাবলেটটা, তো ও যে অগর কাছে বিক্রি করতাম 200 টাকা করে, তা প্রতি আমার প্রতিবারে জিপার 200 পিস যাইতই প্রত্যেকদিন 200 পিস।
আচ্ছা,
তো এমন যাওয়ার হতো তো ওই টাকাটাও আমার থাকতো। তো এরকম করার পরে তো ওই ফ্রেন্ডেরই টাকা, তো সবাই একই সাথে ছিলাম এক হোটেলে, তো ওটি বিক্রি করার পরে একদিন প্ল্যান ছিল, তো এই দিদি আবার জিনিস কিনা তারপর চলে যাবো না আমরা আবার কক্সবাজার থেকে ঢাকা যামুগা। তো ওরা একই পাশে গইল, ওই বন্ধুটা যেটা আমরা রক্ত দিছিলাম মনে রক্ত দিয়ে আমার ইটা কি বেচা দিয়ে খাইলাম, তো ওই বন্ধুটাই পয়সা কি করলো আমার টাকা যা আছে সবকিছু লয় বাক্স। তো এরপরে কি আমার মানুষ আমার বিশ্বাস মানে মর্যাদা বাইরে হয়ে গেছে, ফ্যামিলি তো আর যাইতে মন চায় না, তাহলে আমি মনে করি আমার ফ্যামিলিও ভালো হইব না, মানুষই যদি লয়ে জায়গা কাছের মানুষ তাহলে আর কি আর ফ্যামিলির কাছে আর যাওয়া যাবে না। তো টাকা পয়সা সব নিয়ে গেছে, তো এরপরে কি করবো, পরে আরো দুইটা আর ছিল চল তাহলে আমি কি করবো, হয়তো লয়ে গেছে গা তোর মাতে ওর মানে ওর সাইকো প্রবলেম হয়ে গেছে, মানে সাইকো হয়ে গেছে মানে খাইতে খাইতে মানে চুরির অভ্যাসটা বেশি হয়ে গেছে গা, হাত লড়ে বেশি ওর মানে চুরি করতে মন চায়, মানে যার জিনিসই পাক হয়তো বাউন্সুকা খায় হিরণ খায়, এই কারণে ওর মাথা ডিমাটা আউট হয়ে গেছে গা। তো আমি টুকটাক আমি বাউন্সুকা আস্তে আস্তে সারতাছি, ইয়াবা ট্যাবলেট দূরে ফলেছি যখন ব্যবসা করি আস্তে আস্তে সারি, তুই কারণ আমার শরীরও ফিট লাগছিল আস্তে আস্তে আমার শরীর আসছিল। তো কি করবো, এরপরে কি ডাব গাছা শুরু করলাম, ডাব গাছা না ডাব, ওই ডাব বিক্রি করলাম অগতিটারে বয় দিছে আমাকে ডাব বিক্রি করে আমরা ব্যবসা করি, কেউ বুঝতে পারবো না ব্যবসা কই দিয়া করবো কেউ বিক্রি বুঝতে
পারবো, আলটিমেটলি ডাবটা হচ্ছে একটা শো অফ,
শো ডাবটা ছিল শো, মানে এমনি কক্সবাজার তো পুলিশ মুলিশ থাকে প্রশাসন অনেক, তো আমি এটা শো এটা মাল এনদা বেশি বিক্রি হবে, তা আমি পার ডে এখন এখন আমি মাল নিতাম 400 পিস 500 পিস মাল নিতাম ওইখান থেকে কিনা 20 পিস 30 পিস বিক্রি করে দিতাম, বাইরের তো লোকাইতো পরিচিত দিয়ে দিতাম পরিচয় হয়ে গেছে দিয়ে দিছি। তো এরপরে কি মাল ওইটা বিক্রি করা শেষ, টাকা পয়সা হয়েছে আর আবার ঢাকার রওনা দিছে। তো এখন এর পর্যায়ে ঢাকা আসাও, ঢাকা আসলেও কোনো লাভ হইল না, আবার ওই ডাক্সের প্রতি থাকলাম হিরণের প্রতি, এই জিনিসটা ছাড়ার জন্য কিন্তু আমি সরে গেছি গা, তা এই জিনিসটাই। তারপরে কি এরপরে আমি ডাক্তার ভাবতাছি জিনিসটা খাওয়ার পর আমার বোনের কথাটা ভাবতাছি, বোনটা কি অবস্থা কি হয়েছে পাগলামি কোন কোন জায়গায় কি হয়েছে, মানে কোনো মামলা দিল নাকি কেস মামলা করছে নাকি জিটি করছে নাকি, মানে আমার ভিতরে একটা ডর আমার নামে করছে নাকি নাকি আমি টিনিকুঞ্জ যাবো নাকি, এই জিনিস চিন্তা করতেছি। তা বললাম আমি ঠিক আছে আমি টিনিকুঞ্জ যাই একলা যাবো, মানে একলা গেলে বেশি ভালো হবে, যদি যদি কিছু হয় তাহলে দৌড় দিয়ে যাইতে পারবো, যদি দুই তিনজন যাই তাহলে সমস্যা হইব, দুইরা ফলাইতে পারে ওর ধরলে আমার জিগাইতে পারবো, তা আমি একা গেছি। তো এই জিনিসটাই খারাপ লাগছে, বোনটা পাগল হয়ে গেছিল পুরো মেন্টালি পাগল হয়ে গেছে বাচ্চার কারণে, আমি অনেক আমার খারাপ লাগছিল। তো আমি এই জিনিসটা চিন্তা করলাম আমি জীবনে এই জগৎটা আমি এতটুকু জানোয়ার হয়ে গেছি, মানে অমানুষের কাজ করলাম এই জানা, নিজের বোনের বাচ্চাটারে মাহার এক মেয়েরে এটার আবার সন্তানটা দিয়ে দিলাম অন্য জায়গায়, এই জিনিসটা আমি কি করছি মানে এটা আমি মানে এটা ভাবতে পারতেছি না, অন্যরকম লাগতেছে, অতিরিক্ত মানে আমি ড্রাগস নিতেছি, মানে টেনশনটা সরাবো নাহলে ড্রাগস নিব অতিরিক্ত। পরে এক পর্যায়ে দিন নাই আসতে পরে আমার দেওয়ালে পিট লাগিয়ে গেছে, তো একটা লোকই ছিল আমার বাঁচাইছে আলহামদুলিল্লাহ তাকে ধন্যবাদ জানাই, নাম স্মরণ করি জাহের ভাই, তো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে, অস্ট্রেলিয়াতে তার জন্মস্থান, বাংলাদেশে আসছে, তো আমাদের এই নার্কোটিক ডিপার্টমেন্টের যে সেন্টারটা মাদকাশক্তি এটা ছিল বারাকাতে, সে প্রোগ্রাম করছে নাম করা যে সেন্টারটা, সে বারাকাতে প্রোগ্রাম করার পরও তারপরে সে স্লিপ করছে, মানে আবার সেও হিরোইন অ্যাডিক্ট ছিল।
আচ্ছা,
তারপরে সে আমাকে স্পটে দেখলো, মানে আমি খুবই কান্না করি ভাই, আমি মানে মাল খাইতে পারি না আর মানে মানসিক একটা সাইকো প্রবলেম হয়ে গেছে, মানে বোনের চিন্তা করতেছি এদিক থেকে বাসায় যেতে পারবো না, কই যেমন কি করলাম আমি জীবনে জগৎটা আমার মানে পাই লেগে গেছে, মানে অন্যরকম হয়ে গেছে গা, কি মরা ছাড়া কোনো উপায় বো। তা এক পর্যায়ে যে ডাক্স নিতে পারে সে মরতে পারে, সুইসাইড করতে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তা আমি হাতে মুতে মানে কাটতে চাইছিলাম অনেক কিছু, মানে রক্কার মেহিকর্মী তেম না, তারপর আমি হারপিক নিয়েছিলাম, নিজেকে হারপিক খেয়ে ফেলাইছিলাম, মানে মরতে চাই আমি সুইসাইড করি, নাহলে ব্রিজে পড়ে যাই যে কোনো এক জায়গায় পড়ে যাই মরি, মরলে তাও আমার খুব ভালো লাগবো, তাও মরতেও পারি না, হারপিক খাওয়ার পরে কোনো কাজ হয় না। ওই লোকটাই আমাকে বাঁচাইছিল, তা বললো কি
পরিচয় হলো কিভাবে,
পরিচয় হলো যে স্পট থেকে।
আচ্ছা,
সে স্লিপ করছে, সে আবার মানে রিহ্যাব সেন্টার আবার যাইতে চায়, নার্কোটিক ডিপার্টমেন্টে থাকতে চায়, সে আমার ওই জায়গাতে তুলে নিয়ে আসলো, ওই লোকটা আমাকে ভালো করতে চায়, তার টাকা আমি মেরে দিই।
মানে আপনি তার টাকা মেরে দিলেন?
তার টাকা মেরে দিছি আমি।
মানে কিভাবে মারলেন?
মানে জাবরায় ধরে যায় মানে আমি তো অন্য কিছু খাই ফেলেছি হাড় পিকের মতন, মানে ভূমি আসতেছে, মরতেও পারতেছি না, সুইসাইড করে মানে যাবলাতে তো হ্যাঁ মানি ব্যাগে হাত দিয়ে লুয়ে ফেলেছি।
আচ্ছা
পিস দিয়ে আমি নিয়ে ফেলাইছি, পরে সে টের বুঝে নেই, মানে অসুস্থ একটা লোক আমার বুকে হঠাৎ করে পড়ে গেছে গা। তো এরপরে যে আমি মানি ব্যাগটা নিয়ে ফেলেছি, পরে আমি কিছু চলে যান আপনি, আপনি লাগবে না। সেও আবার এক মাস পর সেই লোকটি আসছে আমার ভালো করার জন্য। আমি যে জায়গায় আমি ছিলাম রাজিং ফ্লোরে ছিলাম, নার্কোটিক ডিপার্টমেন্টের
নার্কোটিক। আমি ডিটেল শুনতে চাই আপনার কাছ থেকে।
আমাকে নিয়ে পরে বাড়িটা নিয়ে গেছে রিহ্যাব সেন্টারে দিল।
আচ্ছা
অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, মানে মানে জিনিসটা আমাকে ভালো করতে চাষে। আমি কই ভাই আমাকে আপনি ভালো করে কি কি লাভ হইব আপনার, আমি এমন অনেক মানুষ ভালো করছি, আমি আপনি তো নিজে ভালো নাই, আপনি তো স্লিপ করছিলেন তার জন্য আপনিও খাইতেন, কয় এখন তো আমি ভালো, কিন্তু আমি একটা মানুষকে যদি ভালো করি তোমার দশটা মানুষ ভালো হইব, তা আপনার লাভটা কি আমাকে ভালো করার জন্য? লাভ আছে, তুমি থাকো তোমার অনেক ভালো হইব।
ধরে নিয়ে গেল আপনাকে?
হ্যাঁ ধরে নিয়ে গেল আমাকে। আমার চুলমুল সব মানে চান্দি করে ফেলেছে, মানে এটা নিয়মই বলে।
আমি একটু শুনি প্রসেসটা কি, নিয়ে কোথায় নিল আপনাকে? রিহ্যাব সেন্টারে।
রিহ্যাব সেন্টারে নিয়ে
নেওয়ার পরে?
নেওয়ার পরে আমাকে চান্দি মন্দি করে দিল।
কোথায় এটা রিহ্যাব সেন্টার? কোথায়
এটা ছিল? মানে উত্তরাতে ছিল।
আচ্ছা তারপর?
হ্যাঁ রাইজিং ফ্লোরস। পরে ম্যাডাম বল নিয়ে গেছে, মানে আমি খুবই রাগ জিতেছিলাম, বললাম ভাই আমাকে কেন নিয়ে আসলেন, আপনার কি লাভ, মানে আপনার কোনটা থেকে আমাকে সুস্থ করবেন, তা আপনার কি লাভ হবে এই জায়গাটা বলেন আমাকে। বলতেছে একটাই কথাই, কথা তোমাকে পাবেন সুস্থ করলে, তুমি ভালো হয়ে যাবে গা, তুমি এই জগৎ থেকে ছেড়ে যাবা, মনের ইচ্ছা যদি কেউ থাকে তাহলে ভালো হইতে পারবে, এছাড়া কখনো ভালো হইতে পারবো না, আপনি কেউ ভালো করার কেউ নয়, সৃষ্টিকর্তা ভালো কর্তা আপনি না। পরে বললো ঠিক আছে তুমি থাকো, পরে আমাকে চান্দি মন্দি করে দিল, চুল কেটে দিল। তা আমার খুব খারাপ লাগছে।
আমার অবস্থা তখন কি ছিল, গায়ের কাপড় শাপড়ের অবস্থা?
আমি চার পাঁচটা করে এক লোকে গেঞ্জি পরতাম, মানে শরীর ফুলানোর জন্য আমার বডি ছিল,
কিন্তু
আমার শরীর শুকনা ছিল একদম কাঠি,
মানে মানুষকে দেখানোর জন্য,
মানুষকে দেখানোর জন্য, মানে আমার শরীর আছে, মানে চার পাঁচটা এক লোকে গেঞ্জি পরতাম, মানে শরীরটা বোঝা যাইতো, ফুলা ফুলা থাকতো, ধোলা গেঞ্জি পরতাম, যদি একটা গেঞ্জি পরি তাহলে মানে একদম চিকন বাচ্চা, মানে ছোট থাকতাম, এমন দেখা যেত। তো এরপরে এই গেঞ্জি সব খুললো, গোসল খরাইতে চাইতেছে আমার, আমি সে সময় মনে একটু খাওয়া ছিলাম, গোসল করে আমাকে ভাই আমি জীবনে পালিয়ে জানতাম না। তো হঠাৎ করে আমি ছুরি নিছিলাম, মানে পাকঘরে যে ছুরি থাকে না কিচেনে, যেটা রিহ্যাব সেন্টারের, ওই ছুরিটা নিয়ে নিজের এমন নিজে আমি হাত কেটে দিছিলাম, মানে আমার কেউ টান দিবেন না তো, কিন্তু আমি কিন্তু নিজে নিজে সুইসাইড করলাম। তো ওই লোকটা আমি বুঝলাম না, এতটুকু এত মানে এত জ্ঞানী মানুষ, সেই লোকটা আমাকে কেন ভালো করতে চায় আমি বুঝলাম না। বাবু তুমি থাকো তোমার একদম ভালো হয়ে যাবে। তারপরে বাথরুমে গেলাম, বাথরুমে কোনো ওয়াশরুমে কোনো সিটকারি ছিল না, ড্রাম দিয়ে লাগাইতে হয়। তো এরপর যে আমার মানে আমার খুব ভেড়া চলে আসছে শরীরে, পশম খাড়াই গেছে, মানে সব মানে দাঁত কিডিমি দিয়ে দিয়েছে, মানে একটা পাশে লোক বসে এই লোকটা আমি চর দিছি, মানে একটা মানে চর দিস এমন চর দি মানে ঝুড়ে লাগছে, মানে রক্ত মনে মনে মানে এমন ভাবে মারছে মানে রক্ত বাড়ে যাবো নাক দিয়ে ঝুড়েই মারছে, মানে আমার ভেড়া শরীরে অতিরিক্ত
যেটাকে বলে
মনে হয় অতিরিক্ত মানে কাঁপানি, ঠাস করে বিছনায় পড়ে গেছি, মানে বেডে পড়ে গেছি আমি এমনি একা একাই, মানে আমার আর ভাল লাগতেছে না, মরে দাঁত মুত লেগে গেছে, আমি মানে উইরন নিছে, যেটা এটা হলো সবচেয়ে মেন, এটা অনেক পাওয়ার জিনিসটা, খারাপ জিনিস, তো এটা নিচে আমার দাঁত মুত সব লেগে গেছে গা, আমি ভয়ানক ছিলাম, আমাকে আল্লাহ এই যে মৃত্যুটা দিব আমারে। ওই লোকটা তারপরও আমার জাহের ভাই কি করলো, চামিচ দিয়ে আমার দাঁতে দিতে চারা দিছে, আমার দাঁত শিশির মানে লাগা বন্ধ হয়ে গেছে। আমি তারপরে হ্যাঁ বলতে চাই তার পাওয়া দেরি, ভাই আমাকে ছাইরা দেন, আপনি আমার ভালো করতে হবে না, আপনি আমার ভালো করবেন পিস দিয়ে আপনারা খারাপ বলবোই আমি, কিন্তু আমি ডাক্স নিয়ে এটা ছাড়া আমি বাঁচতে পারবো না,
এরকম বলতেছিলেন আপনি?
হ্যাঁ হ্যাঁ এরকম বলতেছি।
বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, দুই মিনিটের বিরতি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময় আমরা ইউটিউবে আমরা পুরো অনুষ্ঠানটি আপলোড করি। আপনি যদি আমাদের ইউটিউব থেকে অনুষ্ঠানটি শুনতে চান এবং গত যতগুলো অনুষ্ঠান এখানে প্রচার হয়েছে সবগুলো আপনি যদি ওখান থেকে ডাউনলোড করতে চান, চলে আসবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে বেল বাটনটি আছে ওটা অন রাখবেন। হ্যাঁ,
এরপর আমি বললাম ভাই আমি হাত পচ্ছে, সারে হাত পাও ধুইলাম, মাপ মুপ চাইলাম, তারপরে সে আমার ছাড়তে চায় না। দেখেন আমি এই জিনিসটা ছাড়া আমি থাকতে পারবো না, আমার যেতেই দেন। আপনি যদি কোন আমি অন্য জায়গায় যাবো আমার ছাইরা দেন, আমি এই জিনিসটা আমি খাবই না। না তারপরে কোনো কাহিনী নেই, মানে এই জিনিসটা কি একটা ঘুরায় পেরায় মানে প্যাচ আমার রাখবে সে, মানে ঘটনা কি বুঝতে পারলাম না। মানে সে আমার কাছে ভাল লাগছে বলে তার জন্য এই কারণে আমার রাখবে। আমি সে সময় খুব ফর্সা ছিলাম। মানে
কতদিন ছিলেন ওখানে?
ওখানে ছিলাম আপনার 3 মাস।
কি কি করতো
ওখানে? নিজে কেউ যদি ডাকছেন, মানে সবাইরই তো অলসতা থাকে, শরীরের ভিত্তি অলসতা থাকে, তো এই অলসটাকে দূর করার জন্য ব্যায়াম করায়, ক্লাস নিতে হয়, মাদকের ক্লাস যেতে নেয়, সেগুলো প্রশ্ন মাথায় ঢোকানোর জন্য, মানুষের কথার যে ওষুধটি সেগুলো বলে, নিজে রান্না করে খাইতে হয়, সবাইকে খাওয়াইতে হয়। মানে পরিবারে আমরা কি করছি মানে সেগুলো তো করি নাই। একটা কাপড় ফালাইতে দিছি, এটা তো আর ধুইতে পার মন চায় না, মারে দিয়ে ধোয়াইছি, এইটা একটু ভাল লাগছে এটা ফালাইতেছি, নিজের কাপড় নিজেই দিতে হবে।
কোন ওষুধ কি দিত ওই সময়টাতে? কোনো ভ্যাকসিন বা কোনো?
ওটা টাকিলে একটা শর্ট ছিল, মানে টাকিলে একটা, মানে এতটুকু একটা, মানে 6টা বোতলের ভিতরে এক ফোঁটা করে মানে একটা গ্লাসে আমাকে দিত। এটা খাওয়ার পরে মানে মাথাটা মানে আস্তে করে ছাইরা দেবে। ভেড়াটা কই মাসে
টাকিলে? মানে টাকিলের গ্লাসের পরিমাণ কিছু একটা নাকি টাকিলের সাথে কোনো কিছু মিক্স করতে?
না না, টাকিলে ওইটার নামই মানে মানে এটা হোমিওপ্যাথি ওষুধ, তো ওইটারে হোমিওপ্যাথি ওষুধ বলে, ওইটা টাকিলা বলে, মানে টাকিলা শর্ট, রিঅ্যাকশনটার যেটা বলে
ওটাকে টাকিলা শর্ট বলে।
হ্যাঁ, ওইটাকে
টাকিলা তো একটা মানে ব্র্যান্ড, একটা মডেল ব্র্যান্ড।
ওইটা টাকিলা কেন বলে মানে আরেকটা মাদক তুই মনে করছিস, তুই টাকিলা খাওয়াই দিতেছিস, এটা খাইতে হবে, এইটা হলো সিস্টেম।
ওকে ঠিক আছে, হ্যাঁ বলেন তারপর।
ঠিক আছে, তারপর আমি খাইলাম, কোনো ভালো লাগে না। আমি 3 মাস ওই জায়গায় আমি থাকতেই হবে আমার, মানে আমি 3 মাস ছিলাম, মানে খুব ভাঙচুর করলাম, অনেক জানলা ভাঙতে চাইছিলাম, মানে রিহ্যাব সেন্টারে জানলা ভাঙ্গা বাড়া, যেমন বাথরুমের দরজা দিয়ে জানলা, এমনি আরো 2-3 জন বাড়াইতেছি মানে আমার সাথে, পলায় যাইবা, এখানে থাকলে কিন্তু জীবনে লাভ হইতো না,
এরকম প্ল্যান করতেন?
প্ল্যান করতাম, মানে আমি নিজেও ভালো মনে আরেকজনে ভালো করতে দিব না। প্ল্যান কি কইছি, তুমিও ভালো হো না, তুমি আইসা পড়ো আমার সাথে, জানলা ভাঙ্গি, সবাই বিনা ভাঙ্গি, আমরা নিজ দিয়ে চলে যাইয়া। ওরা তো যাইতে চায় না, ওরা মজা পেয়ে গেছে, কিছু কিছু লোক মজা পেয়ে গেছে কথায়, তো বললো যাইতে চায় না। তাই একটা লোক ছিল, একটা মনে করেন একটা খুব সাহসী লোক ছিল আমার লোকে, বড় ভাই মগবাজারের, আবার সেই আগের লাইনে চলে যেতেছে মগবাজার, মগবাজারও খুব খারাপ লোক ছিল এটা। তো ঘটনা কি কে পাবেল, তুমি আমার সাথে যাবে, আমি জানলা ভাঙবো, বডি ফিটনেস ছিল খুব ভালোই, তাহের তার খালি গায়ে ধরে নিয়ে আসছিল রিহ্যাব সেন্টার, তো মানে প্রশাসন দিয়ে ধরে নিয়ে আসে, মানে অন্য কেউ যাইতে পারে না, মানে বডি ফিটনেস থাকে, কেউ যদি মাইরে মরে দেয় পার মুল মারে তার জন্য। তুই হেরে দিয়ে আমি জানলা ভাঙ্গায় দুজনে যে পার হয়ে চলে গেছি গা, মানে মাদক আমার নিতেই, মানে এটা আমি মানে ছাড়তে পারবো না। আর আমার এমন কি ভাই, আমি 1.5 মাস আমার কোনো মানে ওয়াশরুম আমি যাইতেই পারি না, মানে টয়লেট হয় না, এই জিনিসটা যে পর্যন্ত আমি না নিব, মানে আমার পেট মুখ সব ফুলে গেছিল না, ফাপড়া, মানে এই জিনিসটা এমন জিনিস। পরে এই এই
যখন তীব্র নেশা হতো আমরা নিতে পারতেছি না, তখন কি মানে কি হতো শরীর?
শরীর জ্বালাপোড়া করতো, মানে রক মুখ খিস্ত, মানে মনে মনে
কি গালি গালাজ করতেন বা কোনো?
প্রচন্ড বকা দিতাম।
আপনাকে কি আলাদা রাখতো রুমের মধ্যে?
হ্যাঁ আলাদা, মানে একটা রুম মানে এরকম বড়ই, বাট একটা আমার স্টাফ রুমে নিয়ে যেত, যেটাকে দেখবো স্টাফ থাকে ওই রুমে আমাকে নিয়ে যেত, কয় তুমি ওই রুমে থাকো। আমি তারপরে বলি কি কেন, মানে ওই রুম আমি ভাইঙ্গা ভাঙ্গা সুকেস অনেক টিভি ফালাই দিছি, ভাইঙ্গা ফালাইছি, তারপরে সে আমার রাখতে চায়। এটার
কখনো টর্চার করেন লাইক বাড়ি বুড়ি দেয়া শাসন করা এরকম কোনো কিছু হয়?
না না, এখনো করে না, কিন্তু অনেক ভালো। আমি এখন বুঝতে পারলাম রিহ্যাব সেন্টারটি কি জিনিস, যেমন মা কোলে সন্তান যেমন মা দেখতে পারে, মানে অপরাধ করলে মাও না বলে, এরকম রিহ্যাব সেন্টার এমন একটা জিনিস মার মতন।
ইটস ভেরি গুড, আমি আপনার যে জায়গায় আপনি ছিলেন সেখানে খুব ভালো একটা সাইন আপনি বলতেছেন। বাট আমি অনেককে পেয়েছি এই অনুষ্ঠানে বা এই জাতীয় যে অনুষ্ঠানগুলো আমি করেছি সেখানে, সে যারা যেটা বলে যে অমানসিক নির্যাতন করা হয় ওই জায়গাটাতে নাকি, এরকম দুই একটা সেন্টারও নাকি আছে?
এরকম দুই একটা সেন্টার আছে।
আপনার কপাল ভালো ছিল, আপনি ভালো,
আমার কপাল ভালো ছিল, এগুলো আমি পাইছি তার জন্য, তারপর এরপর আমি যেখান থেকে চলে গেলাম পালায়া।
এরপর আপনি পালালেন, একা পালালেন নাকি সাথে কাউরে?
ওই যে ওই লোকটার ওই বড় বাইরে ওই বডি ফিটনেস, আমার তো শরীর
ওরে নিয়ে আসছে, ওরে বুঝায় বুঝায় ভাঙিয়ে চুরে পালাই।
আমি তো কষ্ট হইতেছে, মানে গাম সাই তো গিরিলি তো লড়াইতে পারতাছি না, আমার তো শরীর নেই।
আচ্ছা,
তার জন্য বললাম ওই বড় ভাইকে, ভাই আমি একটু গিরিল ভাঙেন, আমরা দুজনেই পালাই, সমস্যা নেই। ভাঙলাম মানে একতলাতে তো কোনো প্রবলেম নেই, লাভ দিলেও তো মরে যেতে পারবো না, হাত পাও ভাঙবো না। মানে গাছ ছিল ওই ওই জায়গা থেকে আস্তে আস্তে মানে পাইপ আর গাছটা ধীরে ধীরে নামছি। তারপরে হেরা সব তো দেখে আমি নাই, আর একটা লোক নাই, পলাতক গেছি, চলে গেছি গা। তারপরে একটা গেঞ্জি ছিল শরীরে, আর এমনি ট্রাউজার ছিল, ওই যে সেন্টার থেকে ট্রাউজার দিছিল তো পাতলা ট্রাউজার, মানে গরম যদি না লাগে ঠান্ডা যদি লাগে, তো ট্রাউজার দিছিল। পরে সে আমাকে লয়ে গেল, মানে বাউন্সকাটা আমার, সে কইল কি পাবেল তুমি বাউন্সকার খাও না, এখন কি খাইবা ইঞ্চি খাও, মানে ফেন্সি খাও, ফেন্সি খেলে তোমার ভালো হবে।
এটাকে আপনারা কি বলেন ইঞ্চি?
ইঞ্চি মানে এটা রিহ্যাব সেন্টারে বলে, মানে আমার সাংকেতিক মানে আমার আয়সা পরে এটা।
ওকে,
তো এটা মানে বলে তুমি ফেন্সি খাইবা সবসময়, বাট এইটা তুমি খাও না, এটা খেলে কিন্তু পরিবার তুমি অনেক মানে তোমার দেহ যাইবো গা, তুমি আর কিছু করতে পারবো না। ভাই আমি তো এইটা ছাড়া থাকতে পারবো না, এটা তো আমার খাইতে হইব স্বাভাবিক, কিলে আমার এখন ভাত ভাল লাগে না, আমার তো সেন্টারে ভাত খাওয়াইতে পারে না, নলা দিয়ে যে খাওয়াইবো এটি খাওয়াইতে পারে না, ফালাই দিছি, একদম বিরক্ত লাগে, মানে খাইতেই পারি না ভালো মন্দ খাবার। পরে সে আমার লয়ে গেল রাত্রের 12টার দিকে, সেন্টার থেকে নামলাম, বাসে উঠলাম, মগবাজার চলে গেলাম। চলে যাওয়ার পর ওই যে বড় ভাই, তার একটা রুম ছিল বাসা, সে একটু বড় লোকের টাইপের, তার ফ্ল্যাট আছে, তার বাবা এখানে স্থানীয় মগবাজারের, তিনতলা বাড়ি, ওই রুমে লয়ে গেছে। হ্যাঁ, রুমে যাওয়ার পরে হ্যাঁ আমার বোতল ছিল, ফেন্সির বোতল ছিল খাদের তলে, মানে তোষকের যে এর এগুলো ফেন্সি ছিল, তো আমার মারলো, আমার দিল, পাবেল এটা খাও তোমার বেড়াটা কুমবো। ভাই আমি পারতাছি না, মানে আমার নিজের চুল, আমি আস্তে আস্তে নিজের চুল ছিঁড়ে ফেলাইতাম, নিজে কাটতাম, মানে কোনোটা মন চাইতো না, ভালো লাগতো না, ভেড়া লাগতো অনেক অতিরিক্ত। আমার একটুক এতটুক বোতলটা ছিল, তারা কতটুক বলে মানে কতটুক খাইড আমি আর জানি না, আমার তো এইটার ছিল না, আসক্ত ছিল না, আমার ছিল ব্রাউন সুগার। বললো কি পাবেল তুমি 50 মারবো না 25 মারবা, মানে ওইটা ছিল 50 বোতল ছিল, মানে 50 মিলি ফেন্সিটা, তো সে 25 মারে আর আমার একটু 25 দিচ্ছে, আমি মারছি। এখন তো আমি সবই নেশা করছি, বাট এটা খাইলে কোনো প্রবলেম হইতো না, ডেক ডেকে মারা দিছি আমি। পরে আমি দেখতেছি আমার চোখ মুখ সব বড় হয়ে যেতেছে, অনেক কিছু, এইটা খাইলে আর একটা অন্যরকম মানে ফিলিংস আসে পরে, এটা অন্য ফিলিংস হয়ে পরে। এই যেই লোকটা গেছে এটাও মনে করেন ছিনতাইকারী সিস্টেমের লোক, মানে আমার কাছে কোনো নেই, মানে আমি এমন জায়গায় পড়ছি, আল্লাহ আমার এমন জায়গায় দিছে, তুই কোথাও ঠেকতে পারবি না, কি ঠেকবি তুই চুরি আর রাস্তাঘাটে মরবি লাইট থেকে এই পর্যন্ত, মানে এরকম মানে আল্লাহ আমাকে এরকমই দিছে। ওই যার কাছে গেলাম মুখ বাজার, ওই সেও মনে করেন ছিনতাইকারী, হ্যাঁ রাইতে দিনে বাড়া, হ্যাঁ গাড়ি চুরি করে।
ওকে,
তো আমি কার কাছে মানে বললাম, মানে ওইটা খাওয়ার পর আমি বললাম, আমি কার কাছে বললাম, মনে মনে বলতেছে, শান্তি পাইলাম না আর কোথাও জানাম, মানে অভিশাপ আমার একটা লাগিয়ে গেছে। তো এরকম পর্যায়ে মানে এরকম আমি যে তার বললাম, হ্যাঁ হে আমার কয় দেখো আমি তো ডাকছিলাম শুধু ফেন্সি, আমার বাপ মা আমাকে রিজার্ভ সেন্টারে এইভাবেই দিছে, তো তুমি আর আমি গাড়ি একটা চুরি করো কেমনে ভাই, এটা কিভাবে সম্ভব, মানে আমি তো এইসব লাইনে আমি যাইনি, মিথ্যা কথা বলতেছি, মানে আমি তো গিয়ে আসছি, এখন এটা বললে তো এটা একটু সামান্য, এটা কিচ্ছু না। পরে বলল একটা মেয়ে থাকবে আমাদের সাথে, আমি মেয়েটা কি করবো ভাই একটু বলেন আমার খুলা। পরে মেয়েটা বলল মেয়েটা লিপ চাইবো, শর্ট জামা পরে থাকবো, অন্যরকম কথা ওটা বললাম, তো এটা মনে করেন আস্তে করে মনে থাকবে, তাই লিপ চাইলে রাত্রের একটা বাজে দেড়টা বাজে কোন ছেলেই একলা গাড়িতে কিন্তু প্রাইভেট কারে থাকবে, একটা মেয়ে দেখলে কিন্তু লিপ দিতেই হবে, তার দৃষ্টিভঙ্গি অন্যরকম থাকবে। ওই কারণে ওইখানে মানে একটা ঔষধ ছিল, ওটা নাকে ধরলে মনে করি অজ্ঞান হয়ে যেত গা। তা আমরা মনে করি যে বাস স্ট্যান্ডের সাথেই যে চেয়ারটি দেয় ওই জায়গায় আমরা বসে আছি, মেয়েটার সামনে, মেয়েটা লিপ চাইছে মনে করেন, খুবই মেয়ে ফর্সা, ওরে বাড়া করে আনতে হয়, তেমন কাহিনী, সামনে গেছে লিপ দিছে, তা দরজা খুলছে, দরজা খোলার পরে ছেলে মনে করেন ছেলের দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে গেছে। পরে আমরা পিস দেয়সা ওর দুই দরজার ভিতরে ঢুকে গেছি গা, তা আমার একটা ডর লাগতেছে, যদি পোলা চিক করে দেয় যে কোনো একটা কিছু করে, গাড়ি যদি মাইরা দেয় তাহলে তো আমি শেষ। তো কি করলো পোলারে ব্রেক থামাইলো, মায়া কেছে তুমি এ পাশে আসো, কথা আছে আঙ্গুর আর দেখতে পারেনি, মানে আমরা ঢুকে গেছি গা। এরপরে পরে লুক ইন গেলাসে পিছিয়ে থাকা দেয় আমরা ঢুকে গেছি, পর নাকের ভিতরে একটা কি জন্য ডরলো, এটা অজ্ঞান হয়ে গেল নগদে, এটা মনে মনে মলম পাটি বলে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে পরে ওই বাস স্ট্যান্ডের ওই পাশে যাই খাইছে রাত্রে, অনেক রাতে 2টা বাজে এরকম, এই গাড়িটা প্রাইভেট কার ছিল, মানে প্রাইভেট গাড়ি ছিল, আগের কালের গাড়ি গেল প্রাইভেট কার, গাড়ি এমন 5 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি করে দিতে পারে স্বাভাবিক। অনেক গাড়ি খাওয়া যায় হুন্ডা এমন প্রাইভেট কার এইগুলাই খায়, তো এগুলো ওই যে মুন্সিগঞ্জ নিয়ে বিক্রি করে ফেলে। একটা বিশাল বড় ফ্যাক্টরি আছে মুড়ির ফ্যাক্টরি, যে মুড়ির ফ্যাক্টরি তো অনেক বড়ই, তো ওই ফ্যাক্টরির ভিতরে যে অনেক গাড়ি শুধু গাড়ি, ওই জায়গায় মানে যে থাকবে কাজ করবে ডাক্স খাইতে পারবো সব খাইতে পারবো সবকিছু, তুমি কাম করো তুমি মাল পাইবা সবকিছু পাইবা। তো আমি কিছু এই জগৎটাই তো ভালো, আমাকে রাইখা দেন এই জগতে, তুই বরাবর গেছিস না তুই আমার লোকই থাক, আমি কিনা আমি এই জায়গায় থাকি ভালো হইব, আপনি আসবেন আমাদের সাথে দেখা হইব। তেমন একটা পর্যায়ে মানে গেল, তো আমি কি ঠিক আছে আমি থাকি ভাই সমস্যা নাই কয়েকটা দিনই থাকি দেখি এটা পরিস্থিতি কি খাবার, না হ্যাঁ আমার রাখবো না মানে আমি নিয়ে যাবো, ঠিক আছে নিয়ে যান সমস্যা নেই। পরে নিয়ে গেছে, ওই মেয়েটার প্রতি আমি আসক্ত হয়ে গেছি, ওই মেয়ের প্রতি
যে মেয়েটাকে ভাড়া করেন,
হ্যাঁ ওই যে মেয়েটা ভাড়া করে সেই মেয়েটার প্রতি আমার আসক্তি হয়েছে, মানে আমার একটা ফিলিংস অন্যরকম আইসা পড়ছে, মানে এখন আমি তো সবকিছু বুঝি, মানে আমার একটা আইসা পড়ছে অন্যরকম। তুই মেয়েটার বুদ্ধি কি ছিল, তুই বড় বাইরে ছাইড করে ওই মেয়েটার বাড়ি ছিল কারণ বাজার, অন্য জায়গায় থাকে দুই বোন, তা ওর প্রতি আমার খুব একটা আসক্ত হয়েছে পড়ছে, তো আমার একটা কি বুদ্ধি দিল কয় প্রেম করো আর টাকা খাও, আর যারা বিয়া করছে মানে যে আপনি মনে করেন যে কোনো একজন বিয়ে করছে সংসার তার বাচ্চা আছে কোনো কিছু আছে, ওই মেয়েটির সংসার নাহলে ভাঙো নাহলে ওই মেয়েটির কাছে ই কইরা টাকা খাও ব্ল্যাকমেল কইরা। আমি কি এরকম কেমনে এটা সম্ভব, এরকম পজে স্বামীর পর আমি বুঝলাম না, পরে ওর প্রতি আমি খুব আসক্ত হয়ে গেছি গা। তা আমার বয়স কম মানে বয়স কম ছিল সেই সময় 15, বয়সটা খুবই কম, আমি ওরে বলতেছি আমি তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি ওর প্রতি খুবই আসক্ত হয়ে গেছি মানে মানে ছাড়া কিছু বুঝি না। এখন আমি মালের প্রতি কম যাইতেছি মানে ফেন্সি খাইতেছি একটু বেশি বেশি, তা বলতেছে কি বাবেল তুমি এটা অসম্ভব তুমি এর কাছে আমার কাছে আইসো না। অরে কি একই কাজ অয় এই গাড়ির লাইনে এই আবার এই বাচ্চার লাইনে, আমি অন্যরকম মানে ব্যাকুল হয়ে গেছিলাম।
বাচ্চার লাইন বলতে
অরে এই কি বাচ্চার লাইন মানে ওর বাচ্চাটি বড় বড় থাকে এই বলে করে ট্রান্সমিটার করে দেয় দূরে দূরে, এগুলো কিডন্যাপ করে
বাচ্চা কিডন্যাপ করে বাচ্চাকে ট্রান্সফার করে দেয়
ট্রান্সমিট করে দেয় যে কিন্তু কোকো চোখ নাই হয়েছে কিডনি নাই। আমি এটা শুই নামিয়ে নেব আরো শখ হয়ে গেলাম না এই জায়গাটা আমার লড়তে মানে এইটা পারবো না অসম্ভব। পরে আসলে কি আমি দেখলাম ব্রাঞ্চুকা খাইলে খুব ক্ষতি হয় মানে শরীর কমে যায়, আমি ফেন্সি খাওয়ার পর আমার শরীর তাজা একটা আল্লাহর মতো খুব ভালো ছিল মোটা তাজা ছিল।
এখানে আল্লাহর কোন রহমত নেই মানে আপনি বলছেন ঠিক আছে বাট ইটস ওকে। হ্যাঁ
তাই এরকম হওয়ার পরে সমস্যা হওয়ার পরে ফেন্সি খাওয়ার পরে খুব ভালো লাগতো জোস হইতো, তেমন এক পর্যায়ে তারপর আমি আর একা একা চলছি একা একা সঙ্গী একা একা আইসা পড়ছি, আমি বাইরে থেকে আমি আইসা পড়ছি ওই জায়গা থেকে মগবাজার থেকে আইসা উত্তরাতে আইসা পড়লাম। এখন আমার নিয়ত ছিল লক্ষ্য ছিল আমি বাসা চলে যাব, এখানে আমি বাসা কি যাইতে পারবো কি যাইতে পারবো না, তা আমার মা বাসায় চলে গেছি আমি আর বাসা চিনি না, আমাদের ওই জায়গাতেই বাড়ি নিজস্ব বাড়ি, তা বাড়িতে গেছি তা আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই বললো কি আব্বা আপনি বাড়িটা বেঁচে ফেলা মানে একটা অন্য জায়গায় চলে যান ফ্ল্যাটে চলে যান, তো এই জায়গায় কেউ আসতে পারবো না কেউ জানতে পারবে না আপনার এক সন্তান তো চলে গেছে, কইছে ঠিক আছে। পর আমার বাবার বাগানে বাড়ি বাড়ি বিক্রি করে ফেলেছে, তো আমার এক বড় আমার এক মেজো ভাই ছিল প্রতিবন্ধী ওর পিছিয়ে অনেক টাকা গেছে তা এই কারণে বাড়ি বিক্রি করছে, তো আমি বাসায় চলে গেলাম বাসায় যে কেউ নাই মানে বাড়ি ফাঁকা। পরে কোন বাসা পরে আমি যে পাশে যে ভাড়াটা কিছু ছিল মানে পাশের পরটা যেটা তাকে জিগলাম বাসাটা কোথায় নিছে মা বাপ, আমার তারা দেখে থ হয়ে গেছে এটা কি কি অবস্থা তোর শরীরের এই অবস্থা কই ছিলি, নিম্নে পক্ষে 2 বছর পর আমি বাসে ঢুকছি, ঢুকার পরে গেছি পরে বাসে গিয়া গুসল করাইলো আমারে, আমি কার সাথে কথা বলি না ওই যে আমার মারে ধাক্কা দিছিলাম মারে ধাক্কা দেওয়ার পর আমার মা আমার আর এর মধ্যে আর কথা বলতে পারে না আমার সাথে কথা বলে না, আমার বাবা বলে দিছে এখন নেশা কর তোমার একে মাইরেও ফেলাইতে পারে কোনো সমস্যা নেই ওর কিন্তু বুক পিট নেই, তা আমি এগুলো গোসলখানা থেকে শুনতাছি ওয়াশরুমে থেকে, তা আমি গোসলখানায় ঢুকছি কিন্তু আমি গোসল করি না পানি সারি আর পানি ফালে পানি সারি আর পানি ফালাই মানে আমার শরীরে একটা আসক্তি হয়ে গেছে পানি আমার ঢালতে মন চায় না এইরকম শরীর মানে জ্বর প্রচন্ড জ্বর হয়ে
গেছে বেরোতো না শরীর থেকে
না 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 আমি অন্যরকম কিছু হইতো না মানে এমনি হাত মুখ ধুয়ে ভালো করেই করতাম মানে শরীরে পানি ঢালতাম না।
আচ্ছা
ঠিক আছে তো এরকম অবস্থার পর আমি চিন্তা করলাম কি কি করবো, পরে বাসায় গেছি রুমে ঢুকার পরে মাথা মুছলাম পরে ঢুকলাম তা আমার ভাত দিছে অনেকটি ভাত দিছে মানে অনেক ভাত দিছে মনে করছে বাবা খাইনি অনেকদিন ধরে ভাত দিছে ভালো ভালো খাওয়ান দিছে কিন্তু খাইনি, তা এক মাস মানে এক সপ্তাহ বাসায় এরকম ছিলাম একটা রুমের ভিত্তি ভয়ঙ্কর ভাই আমি কি ব্রাঞ্চকা পাইনি বিশ্রী একটা কারবারে চলে গেছি, টিকটিকির লেনজাকে এটা আমি পুইরা খাইছিলাম।
এটা আপনি কোথা থেকে শুনছিলেন যে টিকটিকির লেজা?
এটা আমি পরে, আমি যে সময় এক সপ্তাহ বাসা ছিলাম তো আমি নেট চালাইতাম মানে মোবাইলে, আমার কানে ফোন থাকতো, অন্য অন্য ভাই বোনদের সাথে আমার কালেকশন থাকতো। ওই বললো বাসা থেকে না থাকলে তুই এই জিনিসটা কাজ কর, খায় মানে ভেড়াটা ঘুমাইতে হবে, মানে মাথার কুপ তার মুড় ছিঁড়ে গেছিল। তবে একটা জঘন্য কাজ করে বলেছিলাম, মানে কি আমার বাসার ভিতরে আমার খুবই ভেড়া উঠছে, মানে আমি সব ভাইঙ্গা ফলাইছি। তো আমার বাবার আমি এই জায়গায় ছুরি দিয়ে একটা কোপ মারছিলাম, মানে ধাক্কা মেরে ফলাই দিলাম, আমাকে আমার ছাইড়া দে, আমার ছাইড়া দে, ছাড় ছাড় আমি যামো গা, আমার আর ছাড়ে না, বাসায় ঢুকে গেছি গা, আমার আর ছাড়ে না। এখন নিয়ত মানে লক্ষ্য ছিল আমার রিহ্যাব সেন্টারে দিব, তা আমি তো চাইতে চাই না, আমি আমি তো ওরে খাইতে চাই, আমি আসক্ত হয়ে গেছি, আমার ছাড়েন ছাড়েন ছাড়েন। অনেক তুই তো আমার বকা, মা বাবারে সবারে বকা দিছি, বড় ভাই ছিল না। পর আমার মার আমি আবারও ধাক্কা দিয়ে আবার মায়ের দূর করি ঘুষি দিছি, মানে অনেক আমার খারাপ লাগে। এখন পর্যন্ত কিন্তু বাসা যাইনি ভাইয়া, ওর পর থেকে আর পর আমি এখনো যাইনি।
কোথায় থাকেন?
আমি এখন 7 নম্বরে, 18 নম্বরে আমি যেই কন্ট্রাক্টর মানে নতুন বিল্ডিংটা হয়েছে মানে ম্যাথ সিস্টেম।
আমি প্রপার অ্যাড্রেসটা জানতে চাচ্ছি না, কিন্তু আপনি কি এখনো নেশা নিচ্ছেন? নিলে কি নিচ্ছেন?
না না, এখনো কি ক্যানাবিসটা শুধু নিতাম,
মানে ক্যানাবিস বলতে আমি গাঁজাটা
নিতাম, গাঁজাটা নিতাম।
এখন আপনি মানে আপনি যেহেতু সত্য কথাগুলো বলতে এসেছেন, আপনি লাস্ট কবে ব্রাউন সুগার নিয়েছেন?
লাস্ট এইবার আমি লাস্ট ব্রাউন সুগার এখন আর নেই নেই, কখনো নেই নেই।
লাস্ট কবে, কতদিন আগে?
লাস্ট এটা আমি 2016 শেষ করে দিয়েছি।
16 শেষ করছেন? আপনার এই শেষ করার পরে এতদিন যে নেন নাই, এটা আপনাকে সাপোর্ট দিয়েছে কে? কেন নেন নাই?
সাপোর্ট দিয়েছিল আমার 5টা বন্ধু।
আচ্ছা,
5টা বন্ধু বলতে আমার খুবই আপন, মানে একটা এমন বন্ধু আমি কোথাও পাইনি যেটা ছিল আমার আলামিন। আমি নাম উল্লেখ করা যাবে তো ভাই?
শিওর
না, আলামিন এরকম কি আলিফ আর ফাইম ছিল, তাইজুল ছিল, রতন ছিল, এই কয়টা বন্ধু ড্রাগস ছাড়া অ্যাডিক্ট, ওরা কিচ্ছুখানে স্মোকিং মানে মাঝে মধ্যে করে, ওরা আমাকে খুবই হেল্প করছে।
কিভাবে হেল্প করেছে?
কিভাবে হেল্প করছে, একটা চাকরি দিছে।
আচ্ছা,
তাহলে তুই চাকরি কর, এক জায়গায় যদি লেগে থাকিস তোর কোনো প্রবলেম হবে না। আমি বললাম বন্ধু আমি যদি না পারি, আমি তো তোর পাশে আছি, আমার পাশেই ছিল, পাশের দোকানে ছিল। তো আস্তে আস্তে আমার এই যে এমন পর্যায়ে সবাই আমার কাছে আসত, সবাই আমার ভালো রাখছে, এখন পর্যন্ত মোটামুটি আমি ইনশাল্লাহ ভালো আছি ভাই।
আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ফ্যামিলিতে আপনি যেতে পারেন না? কেন পারেন না?
যেতে পারি না, ওই যে আমি মা বাপের ধাক্কা দিছি, আর ওই যে এক কাহিনী ছিল ওই যে বাচ্চা।
তো আপনাকে আমি আসলে কি জিজ্ঞেস করবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, মানে জীবনের এত বড় মানে ভয়ানক রকমের একটা অপরাধ বা ভুল বা যেটাই বলি না কেন, যেটার মধ্যে দিয়ে গেছেন, আপনি যদি পরিপূর্ণ সুস্থ হন এবং এই সুস্থতার মধ্যেও আপনার যদি কখনো অতীত মনে হয় যে ভুলগুলো আপনি করেছেন, বিশেষ করে এই বাচ্চা চুরির ঘটনা যেটা বললেন, যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা কি আপনাকে কখনো স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে কিনা আমার জানা নেই, এটা একটা বিষয়। আর সত্যি কথা বলতে কি মানে আপনি নিজে তো বাবা হননি এখন পর্যন্ত, বিয়ে শাদিও করেননি, যে বাবা হয়েছে কিংবা যার সন্তান হয়েছে এবং যার সন্তান আজকে যে অনুষ্ঠানটা শুনেছে, যার এত ছোট ছোট বাচ্চা আছে, তারা আপনাকে মন থেকে মাফ করতে পারবে না, টু বি অনেস্ট। বিকজ একটা বাচ্চা দুনিয়াতে নিয়ে আসতে একটা মার কি পরিমাণ কষ্ট করতে হয়, একটা বাচ্চাকে নিয়ে কি পরিমাণ স্বপ্ন থাকে একটা পরিবারের। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনি হয়তো বা সিচুয়েশনালি পড়ে আপনি বাধ্য হয়েছেন এটা করার জন্য, কিন্তু তারপরেও মানে কেন জানি মানতে খুব কষ্ট হচ্ছে। তো আজকের এই সিক্রেটস অনুষ্ঠানে এসে আপনি আপনার নিজের জীবনের সিক্রেটসগুলো বললেন, এবং আমি জানি আপনি এখনো কিছু ট্রমার মধ্যে দিয়ে আছেন, আপনি এখনো পুরোপুরি ড্রাগ ছাড়তে পারেননি আই বিলিভ, এবং আমি জানি না যে সামনের দিনগুলো আপনার জন্য কতটা কি হবে না হবে, তবে আপনাকে দেখে এখন পর্যন্ত আপনি শরীরের যে বর্ণনা দিয়েছেন সেটা থেকে কিছুটা হলেও আপনি রিকভারি করেছেন আপনাকে দেখে সেটা বোঝা যায়। তো কেন বললেন মানে নিজের ড্রাগ নেওয়ার কথাগুলো, মানে কেন আজকে লাখ লাখ মানুষকে বললেন, কি বলতে চান তাদের উদ্দেশ্যে?
সামনে একটা কথা বলতে চাই ভাই, আমি যে যে অপরাধটা করছি সেই অপরাধগুলো যদি আমার সবাই মাফ করে দেয়, মাফ চাই আমি আর আমার পরিবারের থেকে মাফ চাই, এই জগৎটা যদি আর কেউ যদি না যায়, এই জগৎটা খুব জঘন্য খারাপ, প্রচেষ্টা অনেক খারাপ, কিন্তু কেউ যদি না যেতে চায় সেই দুঃখ আমি কামনা করি, আর আমাকে যদি সবাই মাফ করে দেয়।
নিশ্চয়ই আপনি সৃষ্টিকর্তার কাছে মাফ চান, এবং একই সাথে মাফ তো অবশ্যই, মাফ তো করা, মাফ যারা করেন তাদেরকেই সৃষ্টিকর্তা বেশি পছন্দ করেন। প্রথম কথা হচ্ছে এটা, ড্রাগ নিয়ে বাবা মাকে খুন করেছে এরকম ঘটনা আমরা জানি। এই সিক্রেটস অনুষ্ঠান বলেন কিংবা জীবন গল্প বলেন কিংবা আমার রেডিও ক্যারিয়ারের আমি যদি বলি যে
12 বছরের মধ্যে 7 ইয়ার্স শুধু মানুষের স্টোরি নিয়ে আছি, মানুষের জীবন গল্প নিয়ে আছি। একদম একটা অনেস্ট কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করব প্রিয় শ্রোতা। আমি একটা কথা বলি, জীবন গল্পে জীবন নাটকের চেয়েও নাটকীয়, কিন্তু আমিও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আপনাদের সামনে গল্পগুলো উপস্থাপন করি। এমন কিছু কিছু গল্প থাকে, এমন কিছু কিছু গল্প থাকে যেটা রেডিওতে আনা যায় না। এই যে সিক্রেটস অনুষ্ঠান, এটারও আমাদের একটা ট্যাগলাইন আছে, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। এটা শুধু এন্টারটেইনমেন্ট না, এর চেয়ে বেশি কিছু। এবং সত্যি কথা বলি আপনাদেরকে, এমন কিছু কিছু সিক্রেটস আমার কাছে আসে যেগুলো আমি রেডিওতে প্রচার করতে পারি না। আমি যতটুকু শুনি, যতটুকু জানি, এই জীবন গল্প কিংবা সিক্রেটস অনুষ্ঠানের প্রেক্ষাপটে মানুষের জীবন কতটা ভয়ানক হতে পারে, মানুষের জীবন কতটা রং বেরঙের হতে পারে, মানুষের জীবনে কতটা ক্লাইম্যাক্স থাকতে পারে। এবং আমি আরেকটা অনুষ্ঠান করি টেলিভিশনে সকালবেলা, প্রতিদিন সকালবেলা দুটো গেস্ট নিয়ে আমার নাড়াচাড়া করতে হয়। সেখানে আমি দেখি যে একটা মানুষ কত ভয়ানক পরিস্থিতি পার করে এসে নিজেকে সাফল্যের দ্বার প্রান্তে নিজেকে প্রতিষ্ঠিত করে। এই যে রকমারি জীবন, এই জীবন আমি যত দেখেছি আমি অনেক বেশি অবাক হয়েছি। আজকের এই ছেলেটির কথা শুনে ও যেটা বলল সেটা যদি সত্যি হয়ে থাকে, আমরা বারবারই আমাদের অনুষ্ঠানে ডিসক্লেইমার দিই, সত্য মিথ্যা যিনি বলেছেন তিনি জানেন, আর বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার উপর ব্যাপার, কজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। তো যেই কথাটা বললাম যে যদি ও সত্যি কথা বলে থাকে আজকের এই সিক্রেটস অনুষ্ঠানে, সত্যি কথা বলতেই হবে, কারণ সিক্রেটসটা তো ও নিজের ভুল স্বীকার করেছে, এখানে মিথ্যা কথা বলে হিরো হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে অন্তর থেকে মানুষ হিসেবে মাফ করা খুব কঠিন। কিন্তু সৃষ্টিকর্তা বড় দয়াময়, তিনি নিশ্চয়ই মাফ করবেন এবং তিনি নিশ্চয়ই উপর থেকে সবকিছু দেখেন। শুধু একটা কথাই বলতে পারি, মানুষ্য জীবন এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জীবন, এটা কখনো রিপিট হয় না। আমরা খুব সাময়িক কিছু অল্প সময়ের জন্য দুনিয়াতে আসি, বুঝে না বুঝে হয়তো আমরা ভুল করি, বুঝে না বুঝে আমরা অনেক অপরাধ করি। যিনি অপরাধী কিংবা যিনি ভুল করেন তাকে এমনভাবে বাঁধবেন না, এমনভাবে তাকে এমন জায়গায় ছুড়ে ফেলবেন না। হ্যাঁ, চোখে চোখে রাখবেন, সতর্ক থাকবেন, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখবেন এই মানুষটির দ্বারাই যুগ পরিবর্তন করা ভালো কাজ হবে, কারণ প্রতিটি মানুষই সম্ভাবনা নয়। পৃথিবীতে এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, অসংখ্য অসংখ্য জায়গাতে আছে। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি যে ধর্মের মানুষই হন না কেন সেই ধর্ম নিয়ে পড়াশোনা করুন, সেখানেও আপনি পাবেন এরকম ঋষি মনীষী যারা জীবনের কোন একটা পর্যায়ে হয়তোবা ভয়ানক অপরাধ করেছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তারা পৃথিবীর জন্য অনেক ভালো কিছু করেছেন, সর্বক্ষেত্রে আপনারা পাবেন। সুতরাং আমরা পাপকে ঘৃণা করব, পাপই কেনা, আমরা সিচুয়েশনটাকে নিয়ে ভয়ানক রকমের একটা বাজে ফিল মনের ভেতরে নেব, এই অর্থে যে ওই কাজটা যাতে আমি কখনো না করি। এবং একই সাথে এটাও মনে রাখব যে এরকম পাভেল সমাজে অনেক আছে, এরকম পাভেল যারা হয়তো পাভেলের চাইতে, আজকের এই পাভেলের চাইতে আরো ভয়ানক রকমের অপরাধ করে, কিন্তু এটা ঠিক যে এই পাভেলরাই হয়তো প্রপারলি ইউটিলাইজ করলে, পারফেক্ট একটা এনভায়রনমেন্ট পেলে অসাধারণ কিছু কাজ করতে পারে। সুতরাং কোন মানুষের দিকেই যেন আমরা আঙুল না তুলি, প্রতিটি মানুষই সম্ভাবনা পায়। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.